শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজে উদয় আছি আপনার সাথে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো এফএম এর মোস্ট পপুলার শো ভূত স্টুডিওতে। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার রাতে এই আয়োজনটা ঠিক রাত 10টার পরপর শুরু হয়ে যায় এবং ঘন্টা দুয়েক আমরা একসঙ্গে থাকবার চেষ্টা করি এবং বিভিন্ন রকমের প্যারানর্মাল অদ্ভুত ভূতুরে ঘটনাগুলো আমরা কালেক্ট করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। অ্যান্ড আজকে এই মুহূর্তে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটা শুনছেন রেডিওতে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে সরাসরি এফএম রেডিওতে চলতি পথে, গাড়িতে, বাড়িতে, হলে, ম্যাসে, দোকানে যে যেখান থেকে শুনছেন তাদের সবাইকে হ্যালো। এছাড়াও ফেসবুকে যারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাহির থেকে হয়তো আমাদের ফেসবুক পেজগুলো থেকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, ইনফ্যাক্ট শুনতে পাচ্ছেন রেডিওতে, এবং দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm, www.facebook.com/rjudoy এই দুটো ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল youtube.com/jagofm থেকে। যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আমি সবার কাছে অনুরোধ করব লাইভটা সম্ভব হলে একবার হলেও আপনার প্রোফাইলে শেয়ার করবেন, বিকজ আমাদের এই ভূত স্টুডিও যেহেতু একটা পুরনো শো এটা অনেক বন্ধু রয়েছেন যারা হয়তো বা নানা কাজের ব্যস্ততার কারণে নানা কারণে এই শোটা যখন লাইভ শুরু হয় এই সময় নোটিফিকেশনটা পায় না, তো মানুষের কাছে যদি একটু পৌঁছে যেত তাহলে হয়তো আবার এই অনুষ্ঠানে তারা ব্যাক করতে পারত। অর্থাৎ আপনি একটু শেয়ার করলে আপনার ফেসবুক প্রোফাইলে যখন অনুষ্ঠানটা থাকছে তখন আপনার ফ্রেন্ড লিস্টের হয়তো অনেক পুরনো বন্ধুকে আমরা আবার ফিরে পেতাম আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে। তো আজকের এই অনুষ্ঠানে আমি উদয় থাকবো পুরোটা অনুষ্ঠান জুড়ে। আগামী পর্বে যদি আপনি লাইভে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান তাহলে কি করবেন? খুবই সিম্পল কাজ, যেটা গত 8-9 বছর ধরে আপনি করে আসছেন। আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS, RBSটা একসাথে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস আপনার লোকেশন টাইপ করবেন, আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন। চারটা জিনিস, শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন আমাদেরকে 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশনটা টাইপ করবেন, তারপর SMS টি নিজের মোবাইল থেকে পাঠাবেন 26969 নাম্বারে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা পরবর্তীতে আপনার সাথে হয়তো দু একদিনের মধ্যে যোগাযোগ করবে যে নাম্বার থেকে আপনি SMS পাঠিয়েছেন সেখানে। সেই জন্য আমি সবসময় বলি এটা যেন নিজের নাম্বার হয়, কারণ অনেক সময় ফ্যামিলি মেম্বারদের নাম্বার থেকে আপনারা টেক্সট করেন কিন্তু আমরা আপনাকে রিচ করতে পারি না, যাই এখনো পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আপনার ঘটনাগুলো আমি বন্ধুদের কাছে পৌঁছাইতে পারি নাই। এই অনুষ্ঠানে যেহেতু ভূত বা ভূতুরে গল্প নিয়ে কথা হয় তাই আমি অনুরোধ করব যে ঘটনাগুলো হয়তো আপনার নিজের সাথে ঘটেছে কিংবা আপনি কালেক্ট করেছেন, হয়তো আপনার বাবা মায়ের সাথে ঘটেছিল, আপনার পরিবার বন্ধুদের সাথে ঘটেছিল, সেই ঘটনাগুলো হয়তো তারা এসে বলছে না কিন্তু তাদের কাছ থেকে শুনেছেন এবং আপনি নিজে বিলিভ করেন যে হ্যাঁ এরকম ঘটনা তো ঘটতেই পারে। তো সেই অশরীরী ভৌতিক প্যারানর্মাল ঘটনাগুলো যদি আপনি বলতে চান তাহলে এই রেজিস্ট্রেশনটা করবেন। শুধুমাত্র যারা শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত এই অনুষ্ঠানে আসবার জন্য তারাই রেজিস্ট্রেশন করবেন, বাকিরা উপভোগ করবেন। এই মুহূর্তে আমার সাথে আজকের এপিসোডের প্রথম একজন বন্ধু রয়েছে, তার সাথে শুরুতে আমরা একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জোরে কথা বলতে হবে ভাই, কি নাম আপনার?
আমার নাম হচ্ছে মোহাম্মদ জুবায়েদ।
জুবায়েদ, আপনি মাইক্রোফোনে একটু কাছে চলে আসেন। হ্যাঁ জুবায়েদ, কি করেন আপনি?
আমি হচ্ছেন একজন পেশাদার সিনেমাটোগ্রাফার।
সিনেমাটোগ্রাফার, চমৎকার। এই ভূত বা ভৌতিক বিষয়গুলো আপনি বিলিভ করেন?
এক সময় বিশ্বাস করতাম না, যেদিন থেকে আমার সাথে ঘটনাগুলো ঘটেছে সেদিন থেকে আমি বিশ্বাস করি যে আসলেই ভৌতিক বলতে কিছু একটা আছে।
আপনি তখন থেকে বিশ্বাস করা শুরু করেছেন, এক্সিলেন্ট। সো আমরা আজকে আমাদের যে বন্ধুটা হচ্ছে জুবায়ের, রাইট, জুবায়ের সাথে আমরা কথা বললাম। সো জুবায়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো। সো আমার মনে হয় এখন আমরা ননস্টপ ঘটনা শুনতে চলে যাব, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকেন এবং মনোযোগ দিয়ে আমরা ঘটনাগুলো শুনি। শুনি জুবায়ের।
আমি আমার প্রথম ঘটনাটি বলা শুরু করছি। ঘটনার শুরুতে বলতে চাই, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমাদের স্কুলে একটা প্রথা ছিল যে আমাদের ক্লাস প্লে থেকে 5 পর্যন্ত প্রথম আলো থেকে, প্রথম আলো যে পত্রিকা আছে ওই পত্রিকায় প্রত্যেক বছরে একবার আমাদের স্কুলে কেউ কবিতা লিখত, কেউ গল্প লিখত, কেউ ছবি আঁকত, তো ওইটাই পত্রিকায় পাবলিশ হতো বছরে একবার। আমাদের স্কুল থেকে একটা পাতা থাকতো, ওই পাতায় আমাদের স্কুলে সবার ওই ছবি কবিতাগুলো থাকত। তো আমি ক্লাস 3-তে একটা গল্প লিখি, যেটা হচ্ছে কাল্পনিক ভৌতিক গল্প, যেটা পুরোটাই হচ্ছে আমার মন করা গল্প। আমি ভিজুয়ালাইজেশন করে সেই গল্পটা আমি লিখতে থাকি। তো তখন থেকে আমার গল্প লেখা শুরু হয়। আমি টুকটাক গল্প লিখতাম, কবিতা লিখতাম। তো ওই গল্পটা আমি ভিজুয়ালাইজেশন করে তিন বন্ধুকে নিয়ে আর কি ওই গল্পটা আমি ক্রিয়েশন করেছিলাম, যেখানে ছিল তিন বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে যায়। তিন বন্ধুর ভিতরে একজন বন্ধু ছিল যে একটু ভৌতিক বিষয়ে রিসার্চ করতে ভালোবাসত, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পছন্দ করত। তো সে কি করলো, যখন একটা গ্রামে ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পর একটা লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে আশেপাশে ভৌতিক কোনো বাড়ি বা কোনো প্লেস আছে কিনা যেখানে এরকম ঘটনা ঘটে। তো ওই বন্ধু তখন লোকজনকে জিজ্ঞেস করার পরে লোকজন তাকে বলে যে এই বাসায় এমন একটা ঘটনা ঘটছে। আচ্ছা, তখন ওই তিন বন্ধু মিলে প্ল্যান করে ওই বাসায় যাবে। এর ভিতরে দুই বন্ধু প্রথম একটু অনিচ্ছুক ছিল, এরপরে ওই বন্ধুটা অনেক ফোর্স টোর্স করে তাকে নিয়ে যায়। ওই তিন বন্ধু মিলে প্ল্যান করে যে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর ওই বাসায় যায়। যাওয়ার পরে তারা দিনের বেলায় যায়, যাওয়ার পরে আসলে ওরকম কোনো কিছু দেখে না। তখন তারা প্ল্যান করে যে রাতের বেলায় আবার আসবে। তো তারা যে হোটেলে উঠেছিল, ওই হোটেলটা প্রায় ওই বাড়ি থেকে 1-1.5 কিলো এরকম একটা ডিস্টেন্সে ছিল। তো তারা রাতের বেলায় আসে, আসার পরে ওই বাসায় ঢুকে, ঢোকার পরে আসলে ওইরকম কোনো কিছু পায় না। তো তারা একটা চিন্তা করে যে একটা গেম খেলবে, যে গেমের মাধ্যমে ওই যে ভূত বা জিন আমরা যেটা বলি ওইটাকে ডাকবে। আচ্ছা, ডাকার পরে দেন ওরা সবকিছু রেডি করে। রেডি করার পরে সুরা কালাম টালাম পরে, যা যা দরকার ওগুলো সবকিছু করে। করার পরে তারা ওই যে ভূত বা জিন যেটাকে বলেন ওটাকে আনতে তারা সফল হয়, ঠিক আছে। আনার পরে ও বলতেছে যে তুই আমাকে কেন ডাকছিস। তখন ওই বন্ধু তিনজন মিলে তাকে কোশ্চেন করা শুরু করে। কোশ্চেন করার পরে বলে যে তুই এ বাসায় কি করছিস, কবে থেকে আছিস, বা এ বাসায় কি ঘটনা ঘটেছিল। তখন ওই মেয়েটা, ওই যেই ভূতটা ছিল ওটা আর কি মেয়ে ছিল, তো সে সব ঘটনাটা বলে তাকে। যে ঘটনাটা এমন ছিল যে তার বাসার থেকে কিছু দূরে তার একটা রিলেশন ছিল ওই ছেলের সাথে। রিলেশন চলাকালীন অবস্থায় তার সাথে বেশ 2-3 বছর ধরে রিলেশন ছিল। তারপরে হঠাৎ ওই ছেলের সাথে একটু প্রবলেম হয়, মেয়েটা গর্ভবতী ছিল, ওই অবস্থায় সে আরেকজনকে বিয়ে করে ফেলে। তো তারপর মেয়েটা আত্মহত্যা করে। এরপর থেকেই সেই বাসায় আছে। এই আর কি আমার কাল্পনিক যে লেখা গল্পটা ছিল এইটার বেসিসে ছিল। আচ্ছা, আমি আগেই বলেছি আমি একজন সিনেমাটোগ্রাফার, আমি ওয়েডিং সিনেমাটোগ্রাফি করি। এখন আমার সাথে যে ঘটনা ঘটেছিল যেটা বললাম এটার সাথে মিল আছে। কি মিল আছে, আমি যখন কুষ্টিয়ায় আমার একটা প্রোগ্রাম পড়ে হিন্দু ওয়েডিং, আমি সেই ওয়েডিংয়ে যাই হচ্ছে 2022-এ, ঠিক আছে। আমি আমার বন্ধু অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যেতাম, তো তখন সে যাইতে পারে নাই আমার সাথে, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিই নাই। তবে আমার সাথে যে ফটোগ্রাফার ছিল তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমরা তিনজন কুষ্টিয়ায় যাই, বাকি অ্যাড্রেসটা ডিটেলসে না বলি। তো আমরা যাই, যা আমরা দুপুরের দিকে পৌঁছাই, আমাদের যে হোস্ট ছিল মানে যার বিয়ে ছিল আমাদেরকে রিসিভ করে। রিসিভ করার পরে আমরা যাই তার বাসায়। তো তখন পর্যন্ত সবকিছু নর্মাল, ঠিক আছে, কোনো কিছুই প্যারানর্মাল ছিল না, সবকিছুই নর্মাল। তো আমাদের কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো আমরা আজকে চিন্তা করলাম যেহেতু আসছি আমরা একটু ঘুরি। তো আমরা ঘুরতে ঘুরতে আমি এমন একটা বাংলোর সামনে যাই যে বাংলোটা ওই যে আমি যে গল্পটা লিখেছিলাম ছোটবেলায়, যে একটা ভিজুয়ালাইজেশন করে লিখেছিলাম, ওই ভিজুয়ালাইজেশনটা আমি আমার চোখের সামনে দেখতেছিলাম, ঠিক আছে, দেখছিলাম যে পুরা হুবহু। তারপরে জিজ্ঞেস করি আমি যে আসলে এ বাসাটা এরকম পরিত্যক্ত কেন, বা আসলে বাসাটা তো খুব সুন্দর, মানুষজন কেন থাকে না। তারপরে ওই আমার যে ভাইয়ের বিয়ে ছিল যার অনুষ্ঠানে গিয়েছিলাম প্রোগ্রামে, সে বলল যে আসলে এটা পুরাতন অনেক হিস্ট্রি আছে, আমি আসলে সঠিক জানি না, আমি গ্রামে খুব কম থাকি তো এই কারণে হয়তো জানি না, তবে একটা ঝামেলা হয়েছিল যার কারণে এই বাসাটা পরিত্যক্ত, আর এই বাসায় কেউ ঢুকেও না, একটু ঝামেলা আছে আর কি, লোকজন আসেও না তেমন। আচ্ছা, তখন আমার ভিতরে যে কৌতূহলটা জাগা শুরু করে যে আসলে যে আমি যে ভিজুয়ালাইজেশন করে লিখছিলাম এটা তো অসম্ভব একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা সবাই মিলে রেস্ট নিতে যাই, রেস্টেস্ট নিয়ে দেন আমরা বিকালে আবার বের হই। তখন আমি আমার এই গল্পটা আমি আমার ফটোগ্রাফার যে আছে তার সাথে আমি শেয়ার করতে থাকলাম। তখন সে বলল যে আচ্ছা ভাই, এটা তো খুবই ইন্টারেস্টিং, তো আপনারও কি প্ল্যান আছে কিনা, যে যাবেন কিনা, বা আসলে ওই তিন বন্ধুর মতো, সে মজার ছলে বলছে যে আসলে তিন বন্ধুর মতো আপনি যাবেন কিনা বা প্ল্যান আছে কিনা। তো তখন পর্যন্ত এরকম কোনো কিছু ছিল না। তো আসলে হিন্দু রিচুয়ালে হয় কি, আমাদের ভোরের আগে আগে কিছু রিচুয়াল থাকে, আমাদের ওইগুলা শ্যুট করতে হয়, ফটো ভিডিও করতে হয়। তো আমরা ঘুমায় যাই যে আবার ফজরের দিক দিয়ে উঠতে হবে। তো আমরা ফজরের একটু আগে আগে আমার ঘুম ভেঙে গেছে, ঠিক আছে, রাতে এমনি হালকা ঘুম হচ্ছিল, প্রপারভাবে ঘুম হয় নাই। তো আমি যখন ঘুম থেকে উঠছি তো আমার কেমন জানি লাগতেছে, ঠিক আছে, মানে অস্থির অস্থির লাগতেছে, কোনো কিছু ভাল লাগতেছে না। তো আমি এসে বারান্দায় বসছি, বসার পরে আমার কাছে মনে হইতেছে যে আমার নাম ধরে কেউ ডাকছে, ঠিক আছে, কিন্তু ওই আমরা যে বাসায় উঠছি এই বাসা থেকে প্রায় বেশ কিছুটা দূরে ওই পরিত্যক্ত বাংলোটা, সো আমার মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে। তো আমার সাথে তো কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, ওই ফটোগ্রাফার ভাইয়ের সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আমি ডাকি, তার নাম ছিল আবার সোহান। আমি বললাম যে সোহান ভাই একটু এদিকে আসো তো, আচ্ছা তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ? বলে যে ও ঘুমেছিল, ওরা ডাইকে নিয়ে আসছি। আচ্ছা, বলতে যে না ভাই আমি তো কোনো কিছু শুনছি না। আমি বললাম আমার জানি কেন মনে হচ্ছে যে আমাকে কেউ ডাকছে। তারপরে সে বলে যে না ভাই আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো আমি বসে রয়েছি, তো আমার ওই যে ওই চিন্তাগুলো আসতেছে, ঠিক আছে, তো আমি বের হইছি, আস্তে আস্তে বের হইছি, বের হওয়ার পরে রাস্তার দিকে হাঁটতেছি। তো আমি আবার স্মোকিং করি, তো তো হাতে একটা সিগারেট নিয়ে আমি হাঁটছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো হঠাৎ একটা লোক আসছে, আইসা বলল যে ভাইয়া এখানে কি করছেন? আমি বললাম যে ভাইয়া দাঁড়ায় আছি, এই যে বাসায় আসছি ফটোগ্রাফির কাজে, বিয়ের কাজে আসছি। তো সে আমার কাছে আগুনটা চাইল, তাকে আমি আগুনটা দিলাম। পরে বলল কতদিনের জন্য আছেন? পরে আমি তাকে বললাম সব কিছু, যে তিন দিনের জন্য আসছি, শ্যুট শেষ করে আবার ঢাকায় ব্যাক যাব। পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আসছেন, একটু সাবধানে থাকেন, সে আমাকে বলল। আমি বললাম সাবধানে থাকব বলতে কি বললেন আসলে সঠিক বুঝতে পারলাম না যে কেন, কোনো সমস্যা? পরে বললো যে না একটু সাবধানে থাকেন, আসলে এই বাসাটাও তেমন ভালো না, মানে যে বাসায় উঠছি সে বলতেছে যে ওই বাসাটাও নাকি ভালো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে ওই লোকটা চলে যায়। তো আমি আরো একটু গভীর চিন্তায় চলে গেলাম যে আসলে কি হচ্ছে আমি বুঝতেছি না। আসলে তখন আমার মেন্টাল অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে সে কি বলল এটা, আচ্ছা তখন ওটা বেশি একটা কানে নেই নাই, না নিয়ে আমি আবার বাসায় চলে গেছি, বাসায় চলে যাই, আর একটু পরে কাজ শুরু হবে, তো আমি আর ঘুমাই নাই। তো আমি আমার ব্যাটারি তারপরে ক্যামেরাগুলো সব রেডি করছিলাম, যেহেতু আমরা একটু পরে শ্যুটে যাব। তো সবাই উঠছে, উঠার পরে যেন আমরা রিচুয়ালে গেলাম, শ্যুট টুট শেষ করলাম, আলো চলে আসছে, তারা ঘাটে গেল, পানি টানি নিল। তো এরপরে শেষ, এরপরে আমরা বাসায় ফিরছি। ফিরার পরে এখন একটু চোখে ঘুম ঘুম ভাব আসতেছে, ঘুমাইলাম, তিনজনই ঘুমাইলাম, উঠলাম হচ্ছে 11টার দিকে। উঠে এখন আমার মনে হচ্ছে যে আমি একটু বাসায় যাই, মানে আসলে ওই বাসাটা আমাকে একটু কানেক্ট করতে চাচ্ছে, মানে আমাকে ওই বাসায় ডাকছে আর কি, এরকম, মানে আমার মন চাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার শরীর চাচ্ছে না আমি যাই, ঠিক আছে, কিন্তু মন চাচ্ছে আমি যাই। আচ্ছা, এরপরে আমি ওই বাসার দিকে গেলাম, আমার যে ফটোগ্রাফার ভাই ছিল তাকে বললাম, সে বলল যে না ভাই আমি যাব না, আপনি যান। আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে গেলাম, তারপরে কিছু লোক ছিল ওইখানে, সামনে একটা টঙের দোকান ছিল, ওই টঙের দোকানে বসে আমি এক কাপ চা খেলাম। খাওয়ার পরে লোকেকে জিজ্ঞেস করলাম যে আসলে ভাই বাসাটা যে অনেকদিন ধরে পরিত্যক্ত, আসলে কাহিনীটা কি হয়েছে। তারপর সে বলল যে ভাই এই বাসায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটা আত্মহত্যা করে, ওই থেকে আর কি এই বাসাটা খুবই পরিত্যক্ত, এই বাসায় যদি কেউ যায় ওই খারাপ আসর টাসর পরে আর কি। তো এটা শুনে আমার কাছে খুব মানে ভয়টাই কিছু লাগে না আসলে এরকম। তো আমিও চিন্তা করলাম যে আসলে যাই দেখি কি অবস্থা। তারপরে ফটোগ্রাফার ভাইকে কল দিলাম, বললাম যে সে যাবে না, তারপরে আমি তাকে কল দিয়ে নিয়ে আসছি যে ভাই আসেন চা খাই, এই কথা বলে আনছি। আমার একা যাইতো একটু ভয় ভয় লাগতেছিল। আচ্ছা ভিতরে আমি গেলাম, যাওয়ার পরে হঠাৎ একটা কি বলি মানে কোনো কিছুই নাই ওইখানে, হঠাৎ একটা ফুলের টপ উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে, কিন্তু ওটা পড়ার কোনো সম্ভাবনাই নাই, ওইখানে কেউ থাকে না, গাছ নাই, একটা মরা ডাল ছিল, হঠাৎ উপর থেকে পড়ছে। যখন পড়ছে তো বিকট আওয়াজ হয়েছে, ভাইও ডরায় গেছে আমিও ডরায় গেছি। তো ভাই বলতেছে যে ভাই এটা একটা খারাপ ইঙ্গিত, আমরা ভিতরে না যাই ভাই, ঠিক আছে। তো আমার কেলিকা জানি মন মানতেছে না যে আমার না আমার জানতেই হবে যে আসলে বিষয়টা কি হয়েছিল। আচ্ছা তো ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে আপনার দরজা দরজা সব তালা মারা ছিল, যাওয়ার কোনো অপশন নাই, কিন্তু ছাদে যাওয়ার একটা একক সিঁড়ি ছিল, মানে সাইড দিয়ে একটা সিঁড়ি ছিল যেটা সরাসরি ছাদে উঠে গেছে। তো আমরা ছাদে উঠছি, ছাদে ওঠার পরে দেখলাম যে ছাদটা খুব সুন্দর, কিন্তু বাট ওইরকম কিছু নাই। তো আসলে ওই দিন ওইরকম কোনো কিছুই হয় নাই, ভাবলাম যে শুধু শুধু আমরা মনের ভয় পাইছি। আচ্ছা তখন আমরা আবার বাসায় চলে আসছি, বাসায় চলে আসে দুপুরের পরে আমরা আবার শুটে ফিরছি। আসল ঘটনাটা শুরু হয়েছে এইখান থেকেই। এরপরে আমরা যখন শুট শেষ করছি, শুট শেষ করার পরে আমরা সন্ধ্যা ঘনে আসছে, এরপরে ফটোগ্রাফার যে ভাইটা ছিল ওই ভাইটা বলতেছে যে ভাই চলেন আমরা চা খাই। তো আমরা আবার ওই বাংলোটার সামনে যে চার দোকানটা আছে ওই চার দোকানে গেছি, কিন্তু আমরা যাই দেখি ওই চার দোকানটা বন্ধ। তো আবার একজন লোক আসতেছে, ওই চার দোকানদারটাই আসতেছে, পরে বলল যে ভাই আমি আজকে দোকান খুলতাম না, তারপরও কেন জানি মনে হইল যে যাই দোকানটা খুলি, তো এর জন্য আসা, আইসা দেখলাম আপনারা দাঁড়ায় আছেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা সে দোকানটা খুলল, খোলার পরে আমরা বসলাম, বসার পরে ভাইকে বললাম যে ভাই আমরা তো ভিতরে গিয়েছিলাম, তো আসলে এরকম কোনো কিছু পাই নাই, তো আসলে কি মানুষের ক্ষতি টতি করে। পরে বলে যে ভাই আপনারা ভিতরে গেছিলেন, পরে বলছে হ্যাঁ, বলে যে ভাই আমরা মানুষ আসলে ভিতরে ভিতরে যাই না, তবে যদি ভুলবশত কেউ যায় আসলে তার প্রবলেম টবলেম হয়, পরবর্তীতে প্রবলেম হয়, দুই তিনজন বাচ্চাও নাকি মারা গেছে, খেলতে গেছিল, ঠিক আছে, তারপরে মারাও গেছে দুই তিনজন, তো এরকম ঘটনাও আছে ওই এলাকায়। তো আমরা আসলে এটা ওরকম ভাবে কোনো কিছু নেই নাই। তো পরে ওই ফটোগ্রাফার ভাইটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু এরকম ঘটনা এই জায়গায় আছে, আমরা তাহলে এই জায়গায় না থাকি, আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা যখন রাস্তা দিয়ে চাটা খাওয়া শেষ করে আমরা বিদায় নিচ্ছি, যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, মানে আমরা হাঁটতে পারতেছি না, কিন্তু আমরা স্বাভাবিক, আমরা হাঁটতে পারতেছি না, মনে হচ্ছে যে সব শরীরটা কেমন জানি ভার ভার হয়ে আসছে, আমরা হাঁটতে পারতেছি না। পরে ফটোগ্রাফার ভাইটা বলতেছে যে ভাই আপনি কিছু ফিল করতেছেন, আমি বললাম যে আমি তো কিছু ফিল করতেছি, কিন্তু আপনাকে তো বলতে পারতেছি না যে আপনি ভয় পান কিনা, আপনি কি কিছু ফিল করতেছেন? সে বলে যে ভাই আমিও তো ফিল করছি। আমি বললাম আপনি আপনার কেমন ফিল হইতেছে? বলতেছে যে ভাই আমার হাত পা চলতেছে না, ঠিক আছে, আর মনে হচ্ছে যে খুব দূর রাস্তা, ঠিক আছে, রাস্তা শেষ হচ্ছে না, এরকম মনে হচ্ছে। তখন বাজে হচ্ছে আপনার 9:30 বাজে। আমি বললাম যে ভাই আপনি একটু দোয়া কালাম পড়তে থাকেন, পড়তে পড়তে চলেন। তো আমি সুরা ফাতিহা সুরা ইখলাস পড়তে পড়তে যাচ্ছি, তো হঠাৎই পিছন থেকে একজন ডাকছে, বলছে ভাই আপনারা কোথায় যাচ্ছেন? ঠিক আছে, আমি বললাম যে তো আমার কিছু জানা আছে যে যদি পিছন থেকে কেউ ডাকে তাহলে পিছনে তাকাইতে হবে না, সোজা অ্যাভয়েড করে চলে যেতে হবে। তো এই কিছু কিছু বিষয় আর কি আমার জানা আছে, আমি এর আগেও শুনছি, তো আমিও সেম ওইটা আর কি ফলো করতেছি যে ভাই আমি পিছনে তাকাবো না, আপনিও তাকায়েন না, ঠিক আছে, হইতে পারে অন্য কিছু হইতে পারে। তারপরে পরপর তিনবার ডাকছে, তিনবার ডাকার পরে যখন সাড়া না দিছি তখন আর ডাকে নাই, তখন শরীরটা একটু আমাদের ফ্রি হয়েছে, আমরা আবার স্বাভাবিক অবস্থায় হাঁটতেছি। হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে যায় দেখি যে আমরা যেই বাসায় উঠছি এই বাসায় একটু ঝগড়াঝাটি হচ্ছে। ঠিক আছে, কি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে আমরা জানি না, আমরা আর যাই নাই। তো পরে ভাই আসছে, ভাই আসার পরে বলছে, ভাইয়া আমাদের একদিনের প্রোগ্রামটা একটু ক্যান্সেল করতে হবে। আমি বললাম প্রোগ্রামটা হঠাৎ কেন ক্যান্সেল করতে হবে? পরে একটু টাকা পয়সার বিষয় নিয়ে একটু ঝামেলা হয় যে ভাই আপনি একদিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিল, আমাদেরকে ফুল পেড করতে হবে, সে ফুল পেড করবে না। তো এই নিয়ে একটু তার সাথে তর্ক বিতর্ক হয়। আচ্ছা, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা কালকে চলে যাচ্ছি। পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কালকে চলে যান, তো আজকে রাতটা আমরা এখানে থাকবো, আমরা কালকে চলে যাব, প্রোগ্রাম একদিন ক্যান্সেল। আচ্ছা, তো যেদিন আমরা চলে যাব এদিন রাতের বেলায়, তো বললাম যে আমরা তবে সকালে রওনা হব, তাহলে আজকে আমরা ঘুমায় যাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আনফরচুনেটলি তাদের বিয়েটা পজ হয়ে যায়, যার কারণে আমাদেরকে ডিলে করে। আচ্ছা, তো ওই দিন রাতে আমার যে ফটোগ্রাফার ছিল, ওই ফটোগ্রাফার ঘুমাচ্ছিল, আমি পাশে বসে বসে ফোন চালাইতেছিলাম। আমি রাতে 2-3 পর্যন্ত ফোন চালাই, এরপরে ঘুমাই। তো সে বলতেছে যে ভাই চলেন ওই বাসায় যাবো, সে হুট করে বলতেছে, ঠিক আছে চলেন ভাই বাসায় যাবো। আমি বললাম যে কি বলেন ভাই, রাতের বাজে 12:30 বাজে, আপনি ওই বাসায় যাবেন? আপনি দেখেন নাই যে আপনার আজকে কি কি হইল, আনফরচুনেটলি কত ঘটনা ঘটলো, এরপর আপনি বাসায় যাবেন? বলে হ্যাঁ ভাই চলেন যাই ওই বাসায় যাবো। পরে ওইটা বলার সময় আমার কেমন জানি লাগতেছিল, ঠিক আছে আমার এই যে এখনো মনে করেন যে শরীরের লোম কাটা দিয়ে উঠতেছে, এটা বলার সময় সে খুব ভয়ঙ্কর ভাবে বলতেছে যে ভাই চলেন আমরা ওই বাসায় যাব। তারপরে বললাম, আমি বললাম যে না ভাই এখন তো সম্ভব না বাসায় যাওয়া, কয়টা বাজে আর আমার এমনিও একটু ভয় ভয় লাগতেছে, কত কিছু ঘুরতেছে। পরে বললো যে না ভাই চলেন যাব। পরে আমি বললাম না আমি যাব না। তখন আমি বুঝতে পারি নাই যে আসলে ওই যে খারাপ যে জিনিসটা ছিল ওইটা ওই ফটোগ্রাফারের ভিতরে ভর করছে। তো ভাই বলতেছে যে না ভাই আপনার যেতে হবে, আপনি চলেন, ঠিক আছে আপনি শুরু করছেন শেষ আমি করব, ওই ফটোগ্রাফার বলতেছে। আমি বললাম কি কন না কন, কি শুরু করলাম আমি, আপনার কি মাথা ঠিক আছে? পরে বলতেছে না ভাই আপনি শুরু করছেন আমি শেষ করবো, আপনি চলেন। পরে এখন পর্যন্ত সে আপনি আপনি করে বলতেছে, এখন বলতেছে যে তুই যাবি কি না বল আমাকে বলতেছে। যখন বলছে যে তুই যাবি কি না বল, তখনই আমার সন্দেহ শুরু হয়েছে। তখন আমি বললাম যে তুই কে বল। পরে বলল যে তুই তো জানোস সবই, তারপরে তুই এমন কেন করতেছস? আমি বললাম যে কি করলাম আমি। পরে সে বলতেছে তুই আমার গল্প কেন পাবলিশ করছস, কেউ তো আমার গল্প জানতো না, তুই আমাকে কেন অপমান করছস? পরে আমি বললাম আমি অপমান করছি? আমি তো কাউকে কিছু বলি নাই। তখন আমি আমার হাত পা কাঁপতেছে, মানে ঠান্ডা হয়ে আসতেছে, আমি খুবই ভয় পাইছি, কিন্তু সেন্সলেস হই নাই, আমি কথা বলার মতো অবস্থায় আছি কিন্তু খুব ভয় পাচ্ছি। তো আমি ওইটা ভয় না পায়া, কারণ আমি জানি যে ভয় পাইলে আরো বেশি আসর পরে, তো আমি ভয় না পায়া এটা সুন্দরভাবে আমি ট্র্যাকেল দেওয়ার ট্রাই করছি। তখন আমি বললাম যে আমি কি পারবেস্ট করছি। পরে হইল যে আমি ওই যে ছোটবেলায় যে কাল্পনিক গল্পটা লিখছিলাম এই গল্পটা তার সাথে মিল, আমি কাল্পনিক যে চরিত্রের নাম দিছিলাম ওই গল্প আর এই গল্প একদম সেম, ওই গল্প আমি কেন পাবলিশ করছি এই কারণে সে আমার অপেক্ষায় ছিল যে আমি কবে এখানে আসব। তো আমি যখন আসছি আর ও আমি যখন আসছি তখন সে আমাকে ধরছে। এখন তাকে আমি বললাম যে আসলে ওই গল্পের পিছনে আমার কোনো হাত নাই, ওইটা পুরোপুরি হচ্ছে কাল্পনিক গল্প, আমি কারো কাছ থেকে শুনি নাই বা কোনো কিছু করি নাই, ওইটা পুরো আমার ইমাজিনেশন ভিজুয়ালাইজেশন থেকে আমার ওইটা ক্রিয়েট করা, তো ওইখানে আমার কোনো হাত নাই। তো আপনি যদি ভুল করেন তাহলে এটা আর কি আপনার ভুল যে আসলে ওইটা আমার কারো কাছ থেকে শোনা না বা আমি ইচ্ছা করে ওটা পাবলিশ করি, আপনার গল্প অনুযায়ী আমি ওটা লিখি নাই। তো এইটা যখন আমি তাকে বললাম সে বলতেছে যে না তুই এটা ইচ্ছা করে করছস। পরে আমি বললাম না আমি আসলে এটা ইচ্ছা করে করি নাই। তখন সে বলে যে তুই যদি আর কোনো দিন এখানে আসোস, তাহলে তোর মার কোলে আমি তোকে আর কোনোদিন ফিরাই দেব না। তোরে আজকের মতো মাফ করে দিলাম, তুই আর কখনো এখানে আসিস না, কারণ তুই আমার গল্পটা পাবলিশ করছিস আর আমি চাই নাই যে আমার এটা কেউ জানুক। আসলে ওই মেয়েটা যার সাথে রিলেশন করছিল তার সাথে দৈহিক সম্পর্কে ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, কিন্তু ফ্যামিলি কেউ জানতো না। এরপরে ওই মেয়েটা অন্য একজনকে বিয়ে করে ফেলে, তারপরে ওই মেয়েটা আত্মহত্যা করে। তো এই গল্পটা আমি কেন পাবলিশ করলাম, এই কারণেই ও আমার পিছনে ছিল। আসলে ওই গল্পটা আমি কাল্পনিকভাবে লিখছিলাম, ওই গল্পটা আমি কারো কাছ থেকে শুনি নাই। আর এই গল্পটা আমি লিখছিলাম হচ্ছে 2012 বা 2011 সালে, তখন আমি এই গল্পটা লিখছিলাম। আর এটার ফলন ঘটছে হচ্ছে 2022-এর শেষের দিকে, যখন আমি কুষ্টিয়ায় যাই, তখন অলমোস্ট 10 ইয়ার্সের গ্যাপ। আর যখন আমি গল্পটা লিখছিলাম তখন আমি খুবই ছোট, তো তখন আসলে এরকম কোনো কিছু চিন্তা করে আমি লিখি নাই। এরপরে আমি আর কুষ্টিয়ায় কখনো প্রোগ্রামে যাই না। ইম্প্যাক্ট, ওইটার যে ইফেক্ট এখনো আমার সাথে টুকটাক ঘটে। যখন আমি এই গল্পটা এখানে বলতে আসছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি পায়ে খুব ব্যথা পাই। মানে ও গল্পটা কোনোভাবেই পাবলিশ করতে চাচ্ছিল না, তো আমি আর কি কৌতূহলবশত যে কোনোভাবে গল্পটা বলতে চাচ্ছিলাম, যার কারণে আজকে আমার এই গল্পটা বলা।
অনেক অনেক ধন্যবাদ জুবায়ের। জুবায়েরের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম, সো এরকম আরো ঘটনা কিন্তু আমরা শুনবো। সো জুবায়ের যেমন তার ঘটনাগুলো বলছিল, আপনিও যদি চান আপনার স্টোরিগুলো আগামী পর্বে বলবেন, তাহলে এখনই মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। সো আমরা একটা ব্রেকে যাব, ব্রেকে যাবার আগে আমরা কিছু বন্ধুর নাম ঝটপট করে পড়ে ফেলতে চাই। ফয়সাল রয়েছেন, রাজু রয়েছেন, সাব্বির রয়েছেন আমাদের সাথে, তাইবুর রয়েছেন আমাদের সাথে, রেদওয়ান রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে প্রিন্স রয়েছেন আমাদের সাথে, এদিকে আরিয়ান রয়েছেন আমাদের সাথে, মাহফুজ রয়েছেন, জুয়েল রয়েছেন আমাদের সাথে, তিলোত্তমা রয়েছেন আমাদের সাথে, পিঙ্কি রয়েছেন আমাদের সাথে, মিজান আছেন আমাদের সাথে, হাফেজ মহিদুন রয়েছেন আমাদের সাথে, জাবির রয়েছেন আমাদের সাথে, রায়হান রয়েছেন আমাদের সাথে, মুক্তা বেগম রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে তাহমিনা রয়েছেন আমাদের সাথে, পিঙ্কি রয়েছেন আমাদের সাথে, রুনা রয়েছেন, ফারুক হোসেন রয়েছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা ঘোষ রয়েছেন, আজিজ মৃদা রয়েছেন আমাদের সাথে, মৌসিন আহমেদ রয়েছেন, আবু হানিফ রয়েছেন আমাদের সাথে, ইলোরা জামান রয়েছেন, হাবিব খান রয়েছেন, আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে গেছেন। আপনিও চাইলে যুক্ত হতে পারেন www.facebook.com/jagofmer পেজে অথবা www.facebook.com/rjudoyer পেজে, যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভ কমেন্ট করতে পারেন। বাট রাইট নাও আই নিড এ ব্রেক। ব্রেকে যাবার আগে বলে রাখি, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। প্রাণ পতাকা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে আপনার মাঝে মধ্যে, একবার খেয়ে দেখেন আপনার কাছে কি মনে হয় নিশ্চয়ই আমাকে জানাবেন। বাট এটা আমি বলতে পারি, এটা খেলে আপনার ভীষণ ভালো লাগবে। সো ব্রেকের পর হচ্ছে বাকি কথা, কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো FM 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাকা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো FM 94.4 এ। আমি আর জি উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের দ্বিতীয় বন্ধু কিন্তু যুক্ত হয়ে গেছেন, আমরা তার সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, আপনি যদি চান জাগো FM এর পরবর্তী ভূত স্টুডিওর এপিসোডে আসবার জন্য, তাহলে মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। মিনিমাম 3-4 ঘটনা আপনার কাছে থাকতে হবে, যে ঘটনাগুলো আপনি রেডিওতে লাইভে বলতে চান। এই ঘটনাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটে যাওয়া, আবার হতে পারে এগুলো আপনি কালেক্ট করেছেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো রেডিওতে এসে বলতে চাইছেন। সো আমি আবারও বলছি, শুরুতে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে যারা নেক্সট এপিসোডে ঘটনা রেডিওতে এসে বলতে চান। পরবর্তী গেস্টের সাথে আমরা এখন পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
একটু মাইক্রোফোনের কাছে আসতে হবে আপনার। কি নাম আপনার?
নাদিম।
নাদিম কোথেকে আসছেন?
আমি যাত্রাবাড়ি থেকে আসছি।
যাত্রাবাড়ি থেকে আসছেন, কি করেন আপনি?
আমি ছোটখাটো একটা ব্যবসা করি।
ব্যবসা করেন, ভূত বিশ্বাস করেন?
হ্যাঁ, এগুলো আগে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। আর দ্বিতীয়ত এগুলা দেখছি যে বাস্তব ঘটনা কিছু, এগুলা বলছি
মানে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা এগুলো
সেটা বলছি। আর এখন যেটা বলবো, এখন যেগুলো আমি কালেকশন করছি সেগুলো আমি বলবো এখন।
আমরা বুঝতে পারছি যে আমাদের সেকেন্ড গেস্টের কাছে কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে, আমরা নিশ্চয়ই সেই অভিজ্ঞতাগুলো শুনবো। সো এখন আমাদের আবার সেই ননস্টপ ঘটনা শোনার পালা। সো একের পর এক ঘটনা শুনি, তারপর আবারও ফিরছি আপনাদের পাঠানোর টেক্সট নিয়ে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছ থেকে সরাসরি ঘটনা শুনতে।
আসসালামু আলাইকুম, যাত্রাবাড়ি থেকে আসছি। আজকে যে গল্পটা, আমার সৈয়দ বড় ভাই এবং আমার বন্ধু তার মামার সাথে যে ঘটনাটা ঘটছে, এটা বিক্রমপুর ঘোড়াদোর পয়সাঘাট জায়গাটার নাম। তো অনেকদিন যাবৎ ওই এলাকায় যাই আসি, তো অনেক মোটামুটি সবার সাথে সম্পর্ক ভালো। তো আমার বন্ধু যে ওর সাথে সম্পর্ক ভালো, কুদ্দুস ভাই, ওর আপন মামা, মামার সাথে যে হিস্ট্রিটা, তো ওর ছোটোবেলা থেকেই মাছের নেশা ছিল, প্রচুর পরিমাণ মাছ ধরত। তাদের বাড়ির পাশে একটা খাল ছিল, ওই খালে মাছ ধরত, প্রায় সময় মাছ ধরত। তো বেশ কিছুদিন মাছ ধরে, মাছ ধরতে ধরতে মোটামুটি যায়, সবার সাথে ভালো যায়, সবার সাথে যায় আসে, যায় চায়ের দোকানে বসে চাটা খায়, আবার গিয়ে মাছ ধরে। তো বেশ কিছুদিন এইভাবে যেতে যেতে প্রায় 15-20 দিন চলে গেল এইভাবে। আমি কোনো সমস্যা ছিল না, যে 15-20 দিন যেতেছে কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে সেদিন বাসার থেকে টাইম হবে কখন, মাগরিব পরে পরে গেল, মাছটা ধরা টেরা মোটামুটি ধরছে। ধরার পরে হঠাৎ করে মনে পড়লো যে আজকে মাছ ধরলাম এত পরিমাণ কম, ভাল লাগলো না মাছটা যে ধরলাম, ভাল লাগলো না, যে কি বুঝি না কিছু ফুতা সুতা করতেছে তার মামা। তো সে কি করলো, মাছ ধরেনি, মনটা খারাপ, চলে গেল বাসায়। চলে যাওয়ার পর এরপরের দিন আবার গেছে, আগেবার গেছে, যাওয়ার পর চায়ের দোকানে বসলো, বৈশা টিসা গল্প টল্প করতেছে সবার সাথে। গ্রাম অঞ্চল তো তাই হয়, এটা সবার সাথে কথাবার্তা বলে, চায়ের দোকানে চাটা খায়, টিভি দেখে, সবার সাথে খুব মজা মজা করে, সবাই সব ধরনের সব কথা বলে, কে কী করলো, ওই ধরনের কথাবার্তা বললো, মানে এগুলি অনেক আলোচনা করে। তা রিয়াজ মামা যে বললো যে আমি এখন যামুগা মাছ ধরতে, লগে যে পাশে, তুমি তো খালি মাছই ধরো, তোমার মাছ ছাড়া কি কিছু ভালো লাগে না? কিন্তু আমার মাছটি ভালো লাগে মাছ ধরতে। সে কি করলো, গেল, যাওয়ার পর মাছের যে খামটা, যেটা মাছ ধরে ওটা পাইতে আসলো। পাইতে এসে কি করলো, সে আবার মাঠের সামনে গেল, মাঠের সামনে গিয়ে একটু বসলো, বসে একটা সিগারেট ধরালো। পাশে ছিল একটা কবরস্থান, সেই কবরস্থানের আশেপাশে ওই মুহূর্তে কেউ নাই। তাই কি করলো, হঠাৎ করে আবার দিয়ে আসলো, যা আবার একটু ঘুরে আসি, দেখি মাছের কি পরিস্থিতি, কি হালচাল। দেওয়ার ভিতরে ওই কি কয় এটা, যে তাদের টান দেয়, জানি না এটার নামটা কি। মাছের জালের সামনে যখন গেল, যাওয়ার পরে মাছটা যখন উঠে যাচ্ছে, তো আজকে মাছ পাইছি রে, অনেক মাছ পাইছি মনে হয়, আর ভাগ্যটা আজকে মনে মিল্লা গেছে, আজকে 3 দিন ধরে খালি কম মাছ পাইছে, আজকে মনে প্রচুর পরিমাণ মাছ। কিন্তু মাছের জালের ভিতরে লড়াচড়া করতেছে প্রচুর পরিমাণ, হ্যাঁ প্রচুর পরিমাণ লড়াচড়া করতেছে, মাছ দেখতেছি না, দুই একটা যে মাছ দেখবো, মাছ দেখতেছে না। যাই হোক, ওইখান থেকে মাছটা ধরব কিবা টান দিব ওই সুযোগটা সে পায়নি। জালটা যখন উঠেছে, মাঝখানে দিয়ে ঝালের মাঝখানে বগলায় গেছে, ঝালটা ছিটা গেল গা, বগলা গেল গা, এত পরিমাণ মাছ উঠলো ওইখানে, মাছটা গেল গা তার মাথার ভিতরে, মানে আর ভালো লাগতেছে না, মানে টেনশন পড়ে গেছে গা, যে এতগুলো মাছ গেল গা এইভাবে জালে, কি পরিমাণ বড় মাছ উঠছিল তার লাই জানে। সে কি করলো ওই মুহূর্তে, আর ওইখানে আর ই করলো না, মাছটা জাল মাছটা ধরতে পারলো না, মাছই করলো না, মনটা খারাপ করে সে কি করলো হাঁটতে হাঁটতে চলে গেল ওই সেই চায়ের দোকানের সামনে, চায়ের দোকানটা চাটা খাটা চলে গেছে। তারপরে কি করলো বাসার সামনে গেছে, বাসার সামনে গিয়া ঘটনা বলতেছে, কাজকে এত প্রচুর পরিমাণ মাছ উঠলো জালটা ছিঁড়া গেল গা, সে এখনো অনুভব করতে পারতেছে না জিনিসটা আসলে কি, যে কি পরিস্থিতি হয়েছে। আমাকে যেভাবে বললো ঠিক সেভাবেই মানে বলতেছি আপনাদেরকে। দর্শক যাই হোক, এখন মামা বলতেছে যে কি করি এখন, মাছটি পারলাম না ধরতে, তিনটা দিন দুইটা দিন ধরে গেলাম মাছ পেলাম না, যাক দেখি কালকে কি হয়। যাক উদ্যোগ নিছে যে কালকে মাছটা ধরতে যাবে। এই কবরস্থানের সামনে দেয় হাঁটতে 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 ওই জালের সামনে গেছে। আমির নামে একটা লোক আছিল, আমির নামে একটা লোক ছিল, তারই বিশ কদম কিংবা ২৫ মানে ফুট নিচে মানে দূরে, মানে তারা এতটুকু ডিফারেন্স মাছ ধরে, উনি একজন এখানে বসে ওইখানে আরেকজন বসে। তো আমির ভাই বলতেছে কি রে আজ মাছ ধরতে গেছিলি, আমি তো ২-৩ দিন আসিনি এখানে। হ জানি তুমি ২-৩ দিন আসুনি, আমি তো ২-৩ দিন গেলাম মাছ তেমন একটা পাইনি, তো গতকালকে একটা পাইছিলাম মাছ জাল গেছে ছিঁড়া, সে মাছটা ধরতে পারলাম না, মাথার ভিতরে মানে জিনিসটা নাই যে তার আসলে কি জিনিসটা ঘটতেছে তার সাথে, সে এখন অনুভব করতে পারতেছে না। আমিরের সাথে কথাবার্তা বইলা সে চলে গেল, চলে যাওয়ার পর কবরস্থানটা পার হয়েছে, পিছন থেকে মনে হইতেছে যে তারা কি একজন ধাক্কা দিতেছে, ওই যে মাছের নেশা, মানে মাছের এখানে যাবে সে ধাক্কা দিতেছে, সে বুঝতেছে না যে কি। পিছনে তাকায় দেখলো যে কেউই নাই, আবার যখন সে সামনে হাঁটে হাঁটার সাথে সাথে পিছন থেকে শব্দ হইতেছে হাঁটার, তো ও মামা আসলে বড় শক্তিশালী, শক্তিশালী ছিল, কোমরে কাঁধের ভিতরে সবসময় একটা গামছা থাকতো, রিয়াজ মামা গামছা থাকতো, গামছার পরে সে কি করলো মোটামুটি কিছু জানতো, আবার এমনি সুরা কালাম জানতো, অনেক কিছু জানতো, যে ওই জিনিসটা যখনই করছে তাই সে অনুভব করতে পারছে যে আমার কেউই একটা ধাক্কা দিছে কিবা কেউ আসর পড়তেছে। সে আবার কি করে আড়াই পেস দিয়া কোমরটার ভিতরে ভান দিল, ভান দিয়া সুরা কালাম টালাম পড়াটা মানে সামনে যেতেছে, এইভাবে কইরা কইরা মোটামুটি তাকে একে ১২টা ১২টার দিকে মানে তাকে খালি ঘুরাইতেছে চরকির মতন, মানে যাইতে পারতেছে না ওইখানে মাছের সামনে, যে যাইব কবরস্থানটা যে পার হয়ে মানে সে যে গেছে, মানে অত যত মন্দ কবরস্থানের সামনে ছিল, দোকানের সামনে ছিল, তখন তারে মানে আকর্ষণ করতে পারেনি, কবরস্থানটা যখন পার হয়ে গেছে তখন মাঝামাঝির ভিতরে তাকে চেষ্টা করতেছে মানে তার ক্ষতি করার জন্য। তো মামা শক্তিশালী ছিল, সাহসী ছিল, সে কি করলো গামছাটা কোমরের ভিতরে ভান দিয়া কয় ঠিক আছে বুঝতে পারছি, হ্যাঁ আবার কই যাচ্ছে বুঝতে পারছি, তুমি যেই সিস্টেমের লোক আমি এই সিস্টেমের আমিও লোক, ঠিক আছে তুমি আসো দেখি তুমি কতটুকু সয়তানি করতে পারো। মামা আবার এই কথা বলতেছে, করতে করতে চার পাঁচটা কাইক দিছে পরে হেরে দিছে, আবার ধাক্কা ধাক্কা জানে বলছো ধাক্কা দিলা পিছন থেকে, তো তুমি তো মোকাবেলার লোক না, তুমি আমার সাথে লড়াই করবার মোকাবেলা করবা সেই লোক না। তো কি করলো ছায়ার মতন সামনে দেয় কি করলো তাকে অ্যাটাক করলো, ওই যে ওই জিদুর হয়েছিল মনের ভিতরে, তেম মনে করেন তার সাথে অনেকক্ষণ মতো লড়াই করতেছে, লড়াই করতে করতে মনে করেন যে তাকেও মানে আসার দিয়েছে, সেও আসার দিয়েছে, মানে মানে গোড়াগুড়ি করতেছে, মানে কেউ কি মানে হারাইতে পারতেছে না, সে চেয়েছে ওই যে গালার ভিতরে নিয়ে তাকে ফেলা দেবো খালের ভিতরে, আর মামা চেয়েছে কবরস্থানের সামনে তো তাকে মানে কেউ নিতে পারতেছে না, তাকে ফেলার জন্য মানে খালের ভিতরে চেষ্টা করতেছে শয়তানটা, যে লড়াই করতেছে অনেকক্ষণ পর্যন্ত, আর সেও চেষ্টা করতেছে মানে কবরস্থানের সামনে তার এলো যাবো, ও শয়তানটা তার নিতেছে না। লড়াই করতে করতে মনে করেন যে অনেক অরণ্য গেছে, তারপরও মানে ই করতেছে না, মানে হাল হারাইতেছে না, হাল ছাড়েনি সে। তো না, আমি যদি এখন হাল ছেড়ে দিই তাহলে আমার সে মেরে ফেলব, সেও হাল ছাড়েনি। তো যাই হোক, আবার সুরাট রপির আবার লড়াই করতেছে অনেকক্ষণ পর্যন্ত, লড়াই করতে 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 সে এমন পরিস্থিতি হয়েছে মানে সকাল ফজরে আজান দিব এমন পরিস্থিতি হয়ে গেছে গা, প্রচন্ড রাত জাগে সে। যাই হোক, যখন আজানটা দিব তখন মনে করেন যে সে আজানেরই করতে পারে, তার শরীরের থেকে সইরা গেছে, বুঝে শয়তানটা চলা গেল। তারপর এলা হারিকেন নিয়ে, দুর্বল লেগে গেছে গা। সামনে গাছ ছিল, একটা আম গাছ ছিল, আম গাছের নিচে গিয়া সে বসতে বৈশা অনেকক্ষণ পর্যন্ত সে চিন্তা ভাবনা করতেছে যে আমার আজকে এইভাবে হরানি করলো, মারলো, শয়তানি শয়তানের লড়াই করলাম। আমির নামে যেই লোকটা এখানে একটু মিসিসে মিসটা, যের মধ্যে যে এই লোকটাকে ডাক দিছিল আমির নামে একটা লোকের ডাক দিছিল, সে অনেকক্ষণ মতো ডাক দিছে কিন্তু সে কথা শুনতে পায়নি। রাত্রে তো এমনি অন্ধকারে ডাক দিলে করলাম, অনেকক্ষণ পর্যন্ত শব্দ পাওয়া যায় জোরে, আস্তে কথা বললো। তা আমিরকে ডাক দিছিল এর মধ্যে একবার, অনেকবার ডাক দিছে, সেবেলা শুনতে পায়নি, মানে শয়তানে এরা ইগরা ফেলেছে, বরগরা ফেলেছে। তখন আমিরা দেখতেছে দূরের থেকে যে রিয়াজের হারিকেন জ্বলতেছে, রিয়াজই কো সামনে গেছে, সামনে যাওয়ার পরে কে রিয়াজ কি অবস্থা কয়, তোরে ডাক দিলাম তুই আসলি না, আর আমার দেখ কি অবস্থা কইরা ফেলেছে, গিয়াদের খামছে এমন তার শরীরের পরিস্থিতি মানে আদামারা কইরা ফেলেছে তারে। তো ওখান থেকে কি করলো আমির, তাকে ধরাধরি কইরা বাড়িতে নিয়ে গেল, তাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে অনেকক্ষণ মধ্যে তাকে নুন পানি টানি খাওয়াইলো, কবিরস টুবি সারানিল, তাই আয়না হুজুর টুজুর ঝাড়া টাড়া দেওয়ার পরে তাকে বলতেছে যে তুমি যেভাবে গেছো কিংবা তোমার বাধার প্রতি তোমাকে মনে হয় কোনো বাধা পড়ছিল এগো কোনো কাজে, এই কারণে তোমার আক্রমণটা করছে, কিংবা তোমার উপর দিয়ে অনেক আগে খাট ছিল, এর জন্য হয়তো তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে। তো ওই শয়তানটা আর এমনি দুই দিন একদিন বিতে আর তার সাথে কোন দেখা হয় যায়নি। এগুনে এর মুরগান মামা ভয় পাইতেছে যে মাছ ধরতে যাওয়া যত যত কিছু হোক, সে তো মানে মানুষ আর তো শয়তান, যত কিছু হোক সত্যি শক্তিশালী, আর নিজে নিজে একটা মনে মনে একটাই করলো যে আমি আসলে মাছ আর ধরবো না, আমার এত যে ঘটনা ঘটছে আজকে মাছ আর ধরবো না। যাই হোক, এখানে চায়ের দোকানের সামনে গিয়ে দশটা সাড়ে দশটার সময় এরপর সপ্তাহখানি পর চায়ের দোকানের সামনে গিয়া চাটা খায়াটা পিছন থেকে তারা গাইবি ভাই বলল বাইচা গেলি যে আর এখানে আশেপাশে তোরা যেমন না দেখি যা তুই ছাড়ছস তুই বাইচা গেলি গা। গাইবি ভাবে সে কথাগুলো শুনলো, শোনার পর আর কোনো কথা বলেনি, সে সিগারেট কি করলো যখন এই কথা বললো একটা সিগারেট ধরে হাঁটা শুরু করলো এই কবরস্থানের সামনে। আজকে পর্যন্ত এই রিয়াজ মামার যে গল্পটা আজকে পর্যন্ত শেষ হলো। নেক্সট যেই গল্পটা আমি আপনাদেরকে বলবো এটা কালীবাড়ি বাসাবো একটা দিঘি ছিল, যে কাজল ভাই আমাদের শ্রদ্ধ ভাই এলাকার, এই যে ভূপতির স্টোরি অনেক শুনতে ভালো লাগে তার, যে সে অনেকদিন ধরে এই গল্পটা বলবে বলবে আমার কাছে, মানে সে ও কাজে ব্যস্ত থাকে, ওই আসতে পারবে না এখানে স্টুডিওতে, সবাই কাজকে আমি ব্যস্ত থাকে, নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করি, নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করে সে যে নিজের ইচ্ছায় ওইখানে আসলো আমার দোকানে, আসলো দোকানে আইসা এই গল্পটা বলতেছে আমাকে। যাই হোক, আজকে গল্পটা এখন বলবো যেটা, এটা হলো কালীবাড়ি চিতাখলা, এখানে একটা আছে চিতাখলাটা হলো আপনার দিঘির পাড়, বিশাল বড় প্রায় তিন বিঘা চার বিঘার ভিতরে এই দিঘির পাড়ে হাঁটু পর্যন্ত পানি, এই দিঘির পাড়টা হাঁটু পর্যন্ত পানি, ওই পানিটার ভিতরে গিয়ে মনে করেন অনেকে এখানে যায় মাছটা তো আসে অনেক সময় মাছ আসে না, বললো যে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখাইলো, স্বপ্ন দেখালো দিঘির পারে তুমি আর এটা গভীর করবা, 70 ফিট 80 ফিট নিচে তুমি এটা গভীর করবা, এটা গভীর করবা স্বপ্নে দেখালো। তাই কি করলো, পানি পুরা হিঁচা লোক দিয়া মাটি কাটলো, মাটি কাটিয়ে কাটা বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করলো, মাটি বিক্রি করলো, মাটি বিক্রি করে এরা মোটামুটি 12 টাকায় পাইছে ওখান থেকে, এই দিঘির পার যেখানকার পরিচালনা করে এবং পরিচালনা যা যুক্ত যারা যারা আছে এখানে কর্মকর্তা। তুই দিঘির পারে মোটামুটি অনেক বড়, এটা তুই কালীবাড়ির সামনে চিতাখোলা যেটা, ওই চিতাখোলার সামনে তো অনেকে ভয়ে যায় না, ভয়ে যায় না, কয় এখানে গেলে কোন সময় কোন আছর দেয়, তার যে 6-7 জন তারা বন্ধুবান্ধব ছিল তারা, ওরা খুব সাহসী, এই কাজল ভাই যে সাহসী ছিল, আর ওইখানে 7টা বন্ধুবান্ধব তারা সবসময় যে জায়গায় যাইতো, 7 বন্ধুবান্ধব মিলে এরা খুব হাসি খুশি থাকতো, মানে খুব মানে মজা করতো এরা যেখানে যেটা যাইতো, আর খুব আনন্দ সহকারে সব কিছু মাইনা নিত, কোনো কিছু যদি হইতো কিংবা কোনো কিছু দুর্ঘটনা ঘটলে কিংবা দুঃখ দুঃখে মানে সবসময় 7 জন এরাই করতো। যে 7 জনের ভিতরে 5 জন মারা গেছে, 2 জন এখনো জীবিত আছে, ওই কাজল ভাই আর লুথুর ভাই। তো এই পাশে আবার ছিল একটা বটগাট ওই চিতাখোলার সামনে, তো শয়তানে ডাক দিছে ওই 7 জনের ভিতরে, মনে করেন 7 জনে ডাকতেছে, চল আমরা আজকে বটগাছে যাবো, বটগাছে গিয়ে ওইখানে গিয়া মুড়ি খামু, সিগারেট টিকেট যাটা লাগে সবই খামু, তাই পানি খামু কেমনে, পানি গ্লানে গুলো যাবো। তখন তারা তো ই ছিল না, ওই বোতলের যুগ ছিল না, তেমন একটা মানে ই করতো না, তা এই যে ওই এলাকায় পানিটা নিয়ে খাইবো, এটা গল্প টল্প মানে তারা করবো, গাছের ভিতরে গিয়া শয়তানে ডাক দিছে যেমন, তারা কি করলো 6 জনে মিল্লা গাছের ভিতরে উঠলো, মোটামুটি অর্ধেক গাছের ভিতরে উঠছে। উঠার পর লুৎফুর যে ছেলেটা উঠতে পারতেছে না, ও গাছের ভিতরে উঠে আর মনে হইতেছে কি ওর টাইম না কে জানে নামায় ফেলে যাতে পায়ে ধরা। তো 6 জনে মিলা কইতেছে লুৎফুর কই, আমরা 6 জন উঠলাম লুৎফুর কই, তো ওইখান থেকে পিছন থেকে তারা আদামারা কইরা ফেলেছে, ওই লুৎফুরে একা পায়ে গেছে। ওই শয়তান চিতাকলার সামনে সবসময় থাকে, খুব খারাপ সেই লুৎফুর কইতাছে, কয় আমি তো পারতাছি না উঠতে, তা আমি চেষ্টা করতেছি, মানে তবে সহযোগিতা যদি পাই তাহলে হয়তো আমি উঠতে পারবো, কী কথা বেটা তোরা সহযোগিতা করবো না, মানে আমরা 6 জন আছি বেটা কী কথা থাকো তোরা উঠে দেবো না। তো 6 জনে মিলে কী করলো, গাছের সামনে গেল আবার নিচে, মানে মোটামুটি অর্ধেকে গাছে উঠতে পারে আর সামনে গেছে, একজনে হাত ধরে একজন হাত ধরে, তো 6 জনের শক্তি দিয়ে মনে করেন তারা উঠাইতে পারতেছে না, পারতেছে না, আর সেই শক্তিটা যখন উঠাতে যায় ওই লুৎফুরে নামায় ফেলায়। অনেক বন্ধু 6 জনে মিলে চেষ্টা করলো, না এটা তো অন্য কিছু দেখতেছি, বট গাছের ভিতরে যখন এই পরিস্থিতি, তখন বেলা বাজে প্রায় 2:15। অনেক চেষ্টা করতেছে পারতেছে না, লুৎফুরে উড়াইব বন্ধুরে উড়াইব, যাই হোক কী করলো 6 জনে মিলে কী করলো, না যেহেতু একসাথে আসছি একসাথেই যামু আর মরলে একসাথে মরমু, এটা বললো। সাইফুল নামে একটা লোক ছিল, তার বাড়ি ছিল সৈয়দপুর, ওই লোকে বলতেছে কয় মরলে একসাথে মরমু আর বাঁচলে একসাথে বাঁচ, লুৎফুরেকে নিয়ে যাবো যেমনি হোক, লুৎফুরে এখান থেকে লয়ে যাবো উদ্ধার করিয়া। তার অনুভব করতে পারতেছে না যে আসলে জিনিসটা কি হইতাছে, কিন্তু একজন আছিল কাজল যে সে অনুভব করতে পারতেছে এখানে বট গাছটা আবার চিতাকলার সামনে নিশ্চয়ই খারাপ কিছু করতেছে, আমাদের সাথে খারাপ কিছু হইতাছে। কাজল যে কাজল ভাই সে বুঝতেছে, যাই হোক 6 জনে মিললা কি করলো, গাছের থেকে নামলো, নাইমা কি করলো তারা ঘেরাও করছে, ওই যে সুন্দর মতন ঘেরাও করে তাকে ধরছে লুৎফুর ভাইকে, লুৎফুরকে ধইরা বললো তোর কি পরিস্থিতি এখন, কে আমার অবস্থা ভালো না, আমার শরীর দুর্বল লেগেছে গা, আমি অনেক চেষ্টা করতেছি, আমার জানি কে মারতেছে অনেক পর্যন্ত মারছে, পিঠটা খুলে দেখাইলো শরীরের ভিতরে বন মানুষ যেমন বান্দর যেমন ওই যে খামতি যায় না, পুরো শরীরটা ঝাঁঝরা করে ফেলেছে তারে পিঠটারে উপর দিয়া। আর সুন্দর লোক ছিল তো লুৎফুর, মানে দেখা মানে আশ্চর্য ঘটনা হয়ে গেছে যে মানে তারা দেখে রে কি হইলো ঘটনা, এইভাবে তারা মারলো। হেরাও কি করলো, সবাই দোয়া করলাম সুরা টুরা পইরা ই করতেছে চিতা করার সামনে, আবার সামনে চিতা করার সামনে। তো যাই হোক আর কষ্ট মষ্ট করে রাখি গেলো ওইখান থেকে লয়ে গেল। অনেকবার চেষ্টা করতেছে মানে পারেন, অনেকবার চেষ্টা করছে নিতে পারতেছে না আর ওই জায়গাটার থেকে। তো কষ্ট মষ্ট করে বাস ছয়জনে মিল্লা কি করলো আর ওইখান থেকে উদ্ধার করলো। নেওয়ার পরে মানে চিতা কলার সাইড আর 20 ফুট না 25-40 ফুট মনে হয় দূরে গেছে, তার উপরে গিয়ে আবার হাঁচের আসর পড়ে গেছে ওই লুৎফুরের উপরে। প্রায় 2:45 বাজিয়ে গেছে, ওইখান থেকে তারা চোখ মুখ বড় দেখা হ্যাঁ একজনে একজনে মন্তব্য করতেছে, হ্যাঁ উপরে কি শয়তান বড় করলো না এই করলো, কাই লুৎফুর কিছু তোর সমস্যা কি, এই কইতে দেরি হ্যাঁ একজনটা মায়ের শুরু করছে। যেই ব্যক্তি মনে করেন জীবনে কাউকে একটা থাপড় দেয়নি, আর সেই ব্যক্তি মনে করেন ছয়জন রে আশ্রয় মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলেছে, তারা তো বুঝা গেছে যে এটা তো লুৎফুরের কাম না, এটা ওই শয়তানের কাম। পরে আলা কি করলো গেছে জোর করে ধরসরে দইরা কি করলো গাছের ভিতরে মনে করেন যে পাটের রশ্মি দিয়া মনে করেন বাঁধিল তারে, না তারপর রাখতে পারে না দইরা। পাশে বাড়ি একটা লোক ছিল বলা ওইখানে তাদের কালীবাড়ি হুজুর অনেক বছর ধরে নমজিদে নমস্টমস পড়ায় ওইখান থেকে নিয়ে আসছে, হুজুরের নাম হইল হাফিজুদ্দিন। হাফিজুদ্দিন বাইকে নিয়ে এখানে কিছু তোমার সমস্যাটা কি হুজুর জিজ্ঞেস করতেছে, তা আমি শিবপুর থেকে আসছি এখানে কেন আসছো, আমি এখানে মাঝে মধ্যে আসি আমার এখানে বন্ধু থাকে একটা, তোমার বন্ধুও থাকে এখানে, আচ্ছা ঠিক আছে তোমার বন্ধু থাকে এখন তুমি ওর উপরে ই করলা কেন, করে আমার ভালো লাগছে ওর সুন্দর আমি চাইছিলাম ওকে নিয়ে যেতে, ওকে নিয়ে যেতে। আর যেভাবে কথা বলতেছে ওটা ছিল মেয়ে লোক মানে খারাস খবিস, ওটা খুবই আরে পছন্দ করছে আরে নিয়ে যাবো মানে মেরে ফেলেব, কবি চেষ্টা করছি যে আরে সাতজনের মধ্যে খুব আমার পছন্দ হয়েছে আমি চাইছিলাম ওরা নিয়ে যেতে। এখন তোমার সিদ্ধান্ত কি এখন বলো, তুমি এখন এখান থেকে তুমি কিভাবে যাইবা বলো, না আমি তো যাওয়ার জন্য আসিনি, যাওয়ার জন্য আসিনি, আচ্ছা ঠিক আছে তোমার যাওয়ার জন্য আসিনি এই ব্যবস্থা আমার কাছে আসছে। হুজুর আবারই কথা বলতো কি করলো, সামনে মরিচ আসিল ওই শুকনা মরিচ তাদের বাড়িতে, শুকনা মরিচ টরিচ নিয়ে আসে পুরা দিতেছে, আর সরষার তেল আনলো, সরষার তেল আনলো আনার পরে প্রায় লোকজন ছিল প্রায় 150-200 লোক ওইখানে। পরে এলা তাকে দিছে কয় না 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 ক তুমি কি যাইবা এখন, না বিকল্প কোনো ব্যবস্থা কম, কয় না আমি যাবো না ওই মরিচ পুরা দিছে গ্যাস হইতেছে তারপরে কোনো মানে ই কয় না বহুত খারাপ। সরষার তেল পয়ে রাখি করলো যখন নাকের ভিতরে একটু দিল আর চোখের ভিতরে যখন দিল তখন চিখার একটা দিল, কয় তুমি কি এখন যাইবা, কয় আমি আমি যাবো, কয় কোন দিক দিয়ে যাইবা, কয় তার মুখের ভিতরে বেড়ে দিব আমার, কয় কি মুখের ভিতরে বেড়েবা, তুমি তো তার শরীরের ভিতরে মিশে গেছো গা, এটা তো তুমি অনেক করছো তোমার বোতলের ভিতরে, কয় না 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 এই জিনিসটা করেন না, এই জিনিসটা করেন না, আমি কসম দিলাম আমি আর কখন এই জায়গায় আসবো না, হ্যাঁ আমি আর কসম, কয় ঠিক আছে আমি যাবো এখন, কয় যাইবা গা, আচ্ছা তাহলে খুশি হলাম। মুখের ভিতর দিয়ে মনে করেন সে সিগারেট যেমন ধোয়া ধোয়া দিয়ে স্পষ্টভাবে একবার সবাই দেখলো মুখের ভিতর থেকে বেরোলো ধোয়া দিয়ে একটা ধোয়া বেরোলো দেখলো, হ্যাঁ তখন এলা দিছে একটা দৌড়, দৌড় দিয়া মনে করেন যে সে হাট ফিলে সাথে সাথে পড়ে গেল, 3 ঘন্টা না 2.5 ঘন্টা পর সে সুস্থ হইল। এই আজকে দ্বিতীয় ঘটনা, এটা কালীবাড়ি বাসাবো, এটা খুবই মারাত্মক জায়গা, এই ঘটনাটা আজকে বললাম, ভালো লাগলে বলবেন, ভুলটি দৃঢ় হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দ্বিতীয় তৃতীয় ইটা বলবো হিস্ট্রিটা এটা আমার ভাই, চাচাতো ভাই, এই আমাদের বাড়িতে। তো অনেকদিন যাবৎ সে ঝাই ঘটনাটা আমি জানতাম না। সে আমি ছিলাম বাংলাদেশের বাইরে ছিলাম, সৌদিতে ছিলাম, তখন তার সাথে এই ঘটনাটা ঘটছে, 96-97 সালের ঘটনাটা। তো আমাদের বাড়ি পুরানা বাড়ি, তো ওই আশেপাশে এমন পুরানো বাড়ি নাই, আমাদের বাড়িতেই দোতলা বিল্ডিং, ওই সামনে দিয়ে খোলামেলা, আর এল সিস্টেম বাড়িটা আমাদের, আর কোনো ফ্ল্যাট সিস্টেম নাই ওইখানে, আশেপাশে কোনো ফ্ল্যাটও ছিল না তখন, এত যেমন এখন ডিজিটালে যত বাড়ি ঘর করে তেমন বাড়ি ঘরও ছিল না ওইটা, ওই ওই সেটটা। তো চাচাতো ভাই অনেক সুন্দর, তো ফর্সা নাম তার, মুন্না, আর তার ছোট ভাই একটা আছে এখন বর্তমানে আমেরিকাতে। তো ছোট ভাইটা খুব রসিক, আর মুন্না যে কারোর সাথে তেমন একটা কথা বলে না, 10টা কথা বললে হয়তো মুন্না একটা কথা বলে। মুন্না অনেকদিন যাবৎ ওই আমাদের বাড়িতে একটা পিছনে জাম গাছ আছে একটা, আর কড়ি গাছ আছে একটা, জাম গাছটা অনেক খারাপ, আমরা ছোটবেলা জানছি শুনছি কিন্তু দেখিনি কখন আমি, কিন্তু শুনছি দেখ খারাপ জায়গাটা। তো আমার চাচাতো ব্যাপার ওইখান দিয়ে আসা যাওয়া করে, প্রতিদিন আসা যাওয়া করে, আসা যাওয়া করে, যাওয়া যাতায়াত করতেছে বেশ কিছুদিন, যারা যাতায়াত করতেছে হঠাৎ করে ধাক্কা দিল খেয়ে যাবে পিছন থেকে। তো ধাক্কা দিল, তো বাপসে মাঝে মধ্যে আবার একটা বন্ধু আছে, এই বন্ধুটা আবার দুষ্টাইম করে ওর সাথে, মুন্নার সাথে, তো মনে করে হ্যাঁ করলো পিছনে নাই, সে কিছু নাথিং এর কোনো ব্যাপার না রে, কিউলা কিউলা দুষ্টাকে ওই করছে, মনের ভিতরে এর একটা আসলো। তো মুন্না কি করলো, বাথরুমের সামনে দিয়া আসতেছে, বাথরুমের সামনে দিয়ে আসতেছে, আয়সা বলতেছে তোমার খিদা লাগছে, একটু খাই দেবো কিছু, কি খাইবা? তো আমার চাচি আবার খুব আরে খুব আদর করে, আমি সবাই সন্তানকে খুবই আদর করে, হ্যাঁ কি খাইবা খাও, কোনো হালকা পাতলা কিছু খাই দেবো আম্মু, হালকা পাতলা খাই দেবো। তো কি করলো, হালকা পাতলা খাইতেছে, কেমন ওই বিস্কিট খেলো, একটু চা খেলো, খাইয়া দেয়া বাথরুমের সামনে যাইতেছে, বাথরুমের সামনে যাইতেছে। তো হাঁটতে 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 ছোট ভাইকে বলতেছে, হিরো তুমি কি যাবো আমার সাথে? কই না দাদাভাই তুমি যাও, আমি যাবো না, কই না তুমি তো আসো বুড়ি। তো কি করলো, বাথরুমে না গিয়ে কি করলো, অন্য সাইডটা গেল, আর ও জানতেছে যে বাথরুমের সামনে যাবে। তো ছোট ভাই যেটা আসর করবো বড় ভাইকে, সে আসর করলো কাকে, ছোট ভাইকে, গিয়া কি করলো উল্টা সিধা কথাবার্তা বলতেছে ছোট ভাই, এত ভদ্র ছেলে তারা দুই ভাই, উল্টা সিধা কথাবার্তা বলতেছে। তো ঘরের ভিতরে কি করলো, প্রায় মিষ্টি মিষ্টি ছিল অনেক, আর অন্যান্য খাবার ছিল, সবগুলি খাবার শুরু করছে, যেগুলো দেখা হাসতে হাসতে মরে যাচ্ছে মানুষ, আর চার পাঁচজন হিরো গেলে কি শুরু করছে, এগুলা যে রাক্ষসে গেছে এইভাবে খাইতেছে যেভাবে, হ্যাঁ মানে খাওয়ার যে একটা ইয়ে আছে না, সৌন্দর্য আছে না, ওই জিনিসটা মানে তার ভিতরে দেখতেছে না, দেখা অনেক ই করতেছে, এত মিষ্টি কেমনে খাইতেছে সে, হ্যাঁ যে ব্যক্তি একটা দুইটা মিষ্টি বেশি খাইতে পারে না, এত মিষ্টি কেমনে খাইতেছে, হ্যাঁ মিষ্টি সবসময় ওই আমার বড় কাকা আবার মিষ্টি পছন্দ করতো, যে বাচ্চাদেরকে সবাইকে সবসময় মিষ্টি নিয়ে আসতো, তো ঘরে সবসময় মিষ্টি রাখতো, তো মিষ্টি মিষ্টি খাইতো, আর কইতো যে মিষ্টি খাইবা মাথার ব্রেন পরিষ্কার হইব, এটা জ্ঞান হইব, কাকা সবসময় বলতো বড় কাকা। তো এই যে জিনিসটা মুন্নাকে ধরবো ধরার কথা ছিল, ছিল ধরলো ছোট ভাইকে, ছোট ভাইকে ধরার পরে এরা পারতেছে না, ঘরের ভিতরে যা কিছু ছিল একে সব ছিন্ন ভিন্ন করে ফেলা যাচ্ছে, উড়াধুরা করে যাচ্ছে, আর সবাই চিৎকার দিতেছে, আমার ছেলের কি হলো, আমার চাচিও বলতেছে, আমার চাচাতো বোন হ্যাপি, সেও কান্দতেছে, আরেক যেটা মুন্নার বড় যেটা লাকি ও কাঁদতেছে যে আমার বাড়িটার কি ছোট বাড়িটার এ অবস্থায় কাঁদতেছে এই অবস্থায় দেখা কোনো ভাই বোন সবাই চিৎকারে ছুটে আশেপাশের লোকজন ছিল ছিল মানে আমাদের বাড়িতে আসলে মানে সাঁকু দিয়ে পার হয়ে যেত এখন যে রাস্তা রয়েছে রাস্তাটাকে ছিল না ওই সাঁকু দিয়ে আমার ওখানে যাইতো এক লোকজন বইরা গেল পুরা বাড়ি কি হয়েছে হিরুরে ধরছে পেট নিয়ে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের মানে বলতেছে কিন্তু তাকে কিছু করতে পারতেছে না যে হিরুর কি হইল এটা তো মন না কি করলো ডাকতেছে কারা ডাকা যায় কারা ডাকা যায় হুজুর নায়িকা হুজুর আবার ওই সময় মনে একটা সময় গেছে ওই হুজুর আবার আরবি পড়ায় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া হুজুর আরবি পড়ায় যাক হুজুরও পাইল না খলিপা নামে একটা লোক ছিল ওই খলিপাকে ডেকে নিয়ে আসলো আইনা এরা যার প্রকার দিল পরে একটু থামছে থামার পর কিছুক্ষণ পরে আবার চিল্লানি দিয়ে উঠলো এমনভাবে চিল্লানি দিচ্ছে সে তো একটা ছেলে মানে মেয়ের কণ্ঠে এমনভাবে কথাবার্তা বলতেছে মানে আর কোনো ই পারতেছে না মানে বুক বিশৃঙ্খল করতেছে বয়স হচ্ছে বলবেন যে সবাই আতঙ্ক হয়ে গেছে হ্যাঁ ধরে রাখতে পারতেছে না এই হিরো কি করলো হ্যাঁ আবার কি করলো শিকল লিয়া এই হাতের ভিতরে ধরলো হাতে ধরে আপনি ভান দিল হ্যাঁ আমার ছাড় আমার ছাড় তোকে কে বাঁচতে দেবো না কাউকে বাঁচতে দেবো না ছোট ভাইয়ের সিনপার দেখা মুন্না অনেক কষ্ট হয়ে যাচ্ছে কান্না বাই যাচ্ছে সবাই কান্না কাটা করতেছে যে বাড়িটার কি হইল বাড়িটার কি অবস্থা কি করা যায় লোকজন পাইতেছে না কার কি করবো নে যাই হোক আল্লাহর হুকুমে একজন মমিন নামে একটা লোক ছিল আমার কাকার বন্ধু ও আবার হাফিজ টিভির হাফিজি পাস ছিল হ্যাঁ বাড়ি তার ছিল মমিন সিং ও এসে কি করলো ধরলো অনেক কিছু জানত মমিন কাকা পরে আল্লাহ তোমার কে তুমি কে তুমি এমন করতেছ কা আমি আসছি আমি এই জায়গায় থাকি অনেকদিন ধরে হ্যাঁ আমার কাজে ডিস্টার্ব করছে কে তোমার ডিস্টার্ব করছে কাজের ভিতরে হ্যাঁ ডিস্টার্ব করছে কি ডিস্টার্ব করছে তোমার আমরা যাইতাছি আমাদের সামনে দেয়া পড়ে গেছে কেন করলো এরা তারা তিন চার দিনে এমন বাধা দিচ্ছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে তুমি বাধা দিব না তুমি এখান থেকে চলে যাও চলে যাও চলে গেলে তুমি হ্যাঁ মুক্তি পাবো আর তুমিও শান্তিতে যাও গা না আমি এত সহজে যাবো না তুমি এত সহজে যাইবো না তাহলে তোমার তো বিকল্প ব্যবস্থা করতে হবে কি করবি তুই তুই কিচ্ছু করতে পারবি না আচ্ছা কি করতে পারবি না পরে যাই হোক অনেক বন্ধু তারে চেষ্টা করলো চেষ্টা করলে যাইতেছে না পরে যখন মনে করেন তার কায়ঙ্গুলি ধরে যখন চিবি দিল আর সুরা পড়লো তখন চিৎকারে চড়ে বললো যে আমি জামুগা 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 হ্যাঁ আমার একটা সুযোগ দে আচ্ছা ঠিক আছে সুযোগ দে সুযোগ তোমার দেবো তো লোকজন যখন ছিল গেটটা খোলাও গেটটা যখন খোলাইছে মনে করেন একেবারে আমাদের বাড়িতে যে কড়ি গাছটা ছিল আর জাম গাছটা ছিল কড়ি গাছের এক ডালি ভাইঙ্গা একেবারে মাঝখান থেকে ডালিটা ভাইঙ্গা মনে করেন সে ছাড়া পড়ছে তে সেই চাচাতো ভাই তিন দিন চার দিন মতো অসুস্থ ছিল ঝাড় পাকা দিল জুটে পানি টেনে দিল তারপর সুস্থ হইল যে এই তৃতীয় গল্পটা বললাম এটা আমি যা কিছু বলতেছি আমার নিজে কোনো গল্প নেই সবই কালেকশন করা গল্পগুলা তে যদি ভালো লাগে বলবেন আর ভুলটু দিন মাপটা ফুড়ে দিন ভাই আমি তো আর এগুলা শুনছি বাস্তব তো দেখিনি শুনছি এগুলা যাই হোক পরে নেক্সট আরেকটা গল্প ওই কাজল ভাই কাজল ভাই আরেকটা গল্প আছে তার আপন ভঞ্জামাই আর কাজল ভাই এটা 90-92 সালের ঘটনা তারা এক জায়গায় ভবনে যাবে তারা ঘুরতে শালা দুলা ভাই একসাথে তে মোটামুটি ব্যাগে কাপড় চিপড় নিছে হ্যাঁ দুজনে ঘুরতে যাইব চল কাজল আমরা একটু হালকা পাতলা কিছু খায় নি যেহেতু যাবই আজকে ঘুরতে চল কিছু খায় নি পরে গেল গ্রাম অঞ্চল বুঝেন না চাটা খাইলো কেক খাইলো, খায়াটা সালাদ লবে খুব ফ্রি ছিল তুমি দুজনে খুব খুব রসিক সালাদ লবে সিগারেট টেট খায়া কথাবার্তা কয়া বাস ওইখান থেকে দুজনে বিদায় নিতেছে। তো গ্রাম অঞ্চলে দেখবেন এই চকের মাঝখান যে ওটা ছোট ই থাকে, আইল থাকে, ওইটাতে হাঁটার একটা ই থাকে, ওইখান থেকে দুজনে হাঁটতেছে। দুলাবাই লাগে আর শালা কাজল ভাই যে সে পিছনে ছিল, যে ডাকে এই থাম এই থাম, কাজল ভাইকে বলতেছে গাইবি ভাবে মানে একটা শব্দ হইতেছে। কাজল ভাই তো এখানে আবার কে ডাক দিব, এখন আমার ডাক দিব কে? আসলে রাজা দিব মানে ওই সময়টা আমার ডাক দিব কেন, যাক আজান যখন দিছে আর ওই কোনো শব্দ পায় না, গাইবে কোনো শব্দ নয়, দুজনে হাঁটতেছে আর কথা কথা যেতেছে। সামনে দেখে গিয়া বুড়ি একটা আসতেছে কোথা থেকে জানি, শালা দুলাভাই কইতেছে কি বুড়ি আবার ঘুরতে এলো এই বড়া সন্ধ্যা খেলে এই আসরে পরে এই হাসতেছে কইতেছে বুড়ি হা দুলাভাই এই বুড়ি দেন গা, এই এক সময় দেন গা এই বুড়ি আসলো নায়িকা। তো বুড়ির আর্দি দেখে ভূমিকা দেখিয়া কইতেছে বুড়ি আসলো এক নায়িকা, হা তুই ঠিকই কইছস নাতি বুড়িটাই শয়তান, তিনবার রূপ ধারণ করছে। তারা যখন সামনে চলে গেছে যখন এই কথাটা বললো হাঁটতেছে আবার একটা বিলাই রূপ ধরে সামনে দিয়ে যাচ্ছে কালা বিলাই, ওই বারবার খালি ওই কাজলের দিকে তাকায়, কাজলের দিকে তাকায় যাচ্ছে কয় দুলাভাই দেখছেন বিলাইটা কেমন জাউরা, হারাম যেটা খেলে আমার দিকে তাকায় থাকে। তারা ধারণা করতে পারেনি যেটা আসলে শয়তান, যে কাজল যে দুলাভাইটা ওইটা আবার খুব দুষ্ট ছিল, চঞ্চল টাইপের ছিল, কিন্তু লোক খারাপ না মানে লোক ভালো। দেখ রে বিলাই তোর মতন করলাম আমিও বান্দর, তোর চেয়ে করলাম বান্দর আমি কম না, মানে ফাইজ আমি বলি স্যার সরেন যা। এই কথা কইতে পরে ম্যাও ম্যাও কয়ে কি করলো পিছন থেকে সামনে থেকে পিছনে গিয়ে ঘুরে গেল, ঘুরে গেছে পরে কাজলটা কাজল কইতেছে কয়ে দেন আবার পিছনে আইছে, লক্ষণ তো ভালো দেখতেছি না, ইয়ে বলতেছে হারাম যা তোমার ডিস্টার্ব করেছে আমরা যাইতেছি এক জায়গায়, তাক এখানে বিলের বৈক্যা বৈক্যা সামনে দেখে গেল রোডের মাঝখানে মোটামুটি উঠছে, চোখ দিয়ে পারে রোডের মাঝখানে উঠছে, উড়ে পড়ে হঠাৎ করে লাল শাড়ি পরে সুন্দরী এক মাইয়া 18-19 বছরের মেয়ে সামনে দাঁড়ায় রয়েছে। তে বলতেছে তো দুলাভাই দুলাভাই ওই কাজলাবো কইতেছে এমন একটা যদি মেয়া পাইতাম আমি এই মেয়েটা বিয়া করতাম, যদি মনে একটা আমার লাগে একটা দুলাভাই মেয়া দেখতেন আমি বিয়া করতাম। কয় তুই কে আসলে মাথা ঠিক আছে তোর, কি কইতেছ তা কইতেছ, আমরা যাইতেছি এক জায়গায় তুই কে, তুই কি কইতেছ? শালার কি বললো ধমকিটা বহা দিল, হ্যাঁ ভাবতেছে যত গাড়ির লেগে দাঁড়া রয়েছে কিবা কারণে যাইব, মানে এমন একটা পজিশনে সে দাঁড়াইছে যে ভাবতেছে মানে তারা ভাবতেছে যে হয়তো কোনো গাড়ির জন্য অপেক্ষা করতেছে, গাড়ি আসলে সে চলে যাবে। আবার সামনে দিকে দেয় সাদা শাড়ি পইরা অনুরূপ দেরা, সাদা শাড়ি পইরা অনুরূপ দেরা কি করলো এই দাঁড়াইল, মানে মধ্যবয়সী একটা মহিলা। তো এমন করে দেখতেছে ঘটনা কি, হ্যাঁ অনুভব করতে পারতেছে না এখন, তো কাজল তো একটু পুংটা ছিল বেশি, এগুলো আবার নিয়ে আবার হাইটি বিশ্বাস করতো। তো কাজল কি করলো কজুলা ভাই আর তো কেউ না, এটা তো শয়তান আমাকে নাচাইতেছে, যাই হোক দুলা ভাই এই কি কস, হ্যাঁ আমি বুঝতে পারছি এগুলা এখন বুঝতেছি দুলা ভাই, আমাদের সাথে তো অনেক কিছু ঘটনা ঘটছে সেটা বুঝতেছি এখন এখন বুঝতেছি দুলা ভাই, যাই হোক দুলা ভাই আপনি আমার হাতটা ধরেন আপনার হাতটা আমি ধরি, দুজনে হাত ছাড়বেন না, হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতেছে যে একলাই করলেই আক্রমণটা করবো। শালা দুলাভাই করলো সিগারেট একটার পর একটা ধরাইতে আছে ধরাইতে আছে রাস্তা হাঁটতে, মানে যে পর্যন্ত গাড়ি না আসবে সে পর্যন্ত মানে সে যাইতে পারতেছে না। আর অটোরিক্সার কোনো চালক মানে তখন ইয়েও ছিল না, আর রিক্সার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গা, মানে রিক্সা আইতাছে না, তার হাঁটতেছে অনেকক্ষণ পর্যন্ত হাঁটতেছে, প্রায় 20-25 মিনিট পর্যন্ত হাঁটছে। হাঁটার পরে এই গাড়ি স্টানে গেছে, গাড়ি স্টানে যাওয়ার পরে যা দেখে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওই জায়গাটার ভিতরে। তাকে অনেক চেষ্টা করছি যে অনেক ধরনের রূপ ধারণ করে অনেক কিছু করা, কিন্তু সুযোগ পায়নি। ওই দুজনে একসাথে ছিল বলে তারা বাইচা গেছে। এই পরিস্থিতি মনে করেন এই দেখা দেখি কইরা দুজনে আলোচনা করতেছে লোকজনের সাথে সবার সাথে, দেখ আল্লাহ দিলে বালা বেলা সুন্দর মতন তারা গেছে। আমি নাদিম আজকে এইটাই আমার শেষ গল্প, এটা আমার নিজের গল্প না। আমাদের পাশের বাড়ি আমার এক ভাই আছে, বাড়ি তার নরসন্দি, তার নাম হইল শাওন। তে এই শাওন ভাই অনেকদিন যাবৎ ঘোরাফেরা করে সবার সাথে আনন্দ ফুর্তি করে। তে শাওন ভাই লোক হিসেবে খারাপ না, লোক ভালো, সুন্দর মানুষ তো, সবাই দেখলে কয় সুন্দরী সুন্দরী, আমরাও বলতাম সুন্দরী সুন্দরী। তো ওই ভাই যত দুষ্টেম ফাতেম করতাম সবার সাথে ই করত, মানে কোনো রাগ ছিল না তার, তার মনের ভিতরে কোনো রাগ ছিল না, সে অনেক ভালো লোক। তাই অনেকদিন যাবৎ চাচার লগে যায়, মামার লগে যায়, ভাইয়ের সাথে যায়, বন্ধুর লগে যায় বাজারে ঘুরতে। হঠাৎ একদিন একা গেছে, আর ওই সময়টা মানে দিনেও মানুষ মানে ওই ওই রোডটা চলাফেরা করে না, সেও বুঝতে বুঝতে পারেনি যে আসলে কি হইব, আর এই রোডটা যে খারাপ কিবা জায়গাটা খারাপ জানতো না, কখনো শুনেনি আর এই আলোচনা হয়নি। তো প্রতিদিন মোটামুটি ওই ওই রোডটা দুই পাঁচজন চলাফেরা করে, মানে দিনে মানে দিনে তো যাবে দূরের কথা, মানে রাত্রে তো ভুলে আস না, প্রশ্নে আস না। তো ওই রোড দিয়ে কি করলো, সে যাইতাছে যাইতাছে, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন 15 দিন 21 দিন পর্যন্ত সে ওই রোডটা চলাফেরা করছে। কোন জায়গাটা সেই যে খাতানার জায়গাটা, দিন দুপুরে যে জায়গাটা মানুষ সহজে যায় না, আর যা রাত্রে তো প্রশ্নে আস না। হঠাৎ করে একদিন ক্ষুধা লাগছে, রাত্রে বাজে 8:15, এশার নামাজের পর মনে সম্ভবত ঘটনাটা ঘটছে। সে যেভাবে বললো ঠিক আছে আমি যাচ্ছি, কোথায় খাওয়া দাওয়া করতে, কাকে বললো, তার প্রতিবেশী যারা আছে। হাঁটতে 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 সে গেল, সে আবার ওগুলি কোনো চিন্তা আপনার ধারণাই নাই যে আসলে আমি এখান থেকে যাবো, যে আমার যে কি হইতে পারে কি মানে মানে ধারণা নাই। খাইতেছে হাঁটতেছে আর ওই রাস্তা দিয়ে যে জায়গাটা খারাপ, রাত্রে বাজে 8:15, তার পিছন থেকে আঙ্গুলটা খোঁচা দেয় মনে হইতাছে, এই মনে করতেছে কি যে বাতাসে যে শার্টের ভিতরে বাড়ি খায় ওইটা মনে হয় আমার কাছে খোঁচা দিতেছে। এমন কয়েকবার ঘটনা ঘটছে তার সাথে, তো কিচ্ছু হয়নি, বাড়িতে গেল ওই অবস্থায়। আল্লাহরে বাঁচা রাখছে একমাত্র স্বয়ং, যতটুকু জানি যে এই কয়দিন যে ওইখান থেকে 1 লাখ লাইট আছে আর এই পর্যন্ত যে কিছু করতেছে না কি করতেছে না, মানে কি উদ্দেশ্যে কি মানে এটা এখনো মানে ধারণা করতে পারেনি সে। হঠাৎ করে সকাল 8:30 দিকে কইতাছে যে খাইতাছি, ক্ষুধা লাগছে, খুঁজার পরে কি শয়তান শয়তানে গিয়ে খাউন চায়, মানে দুষ্টাইম করতে থাকো, শয়তানে গিয়ে খাউন চায় যে আমার খোঁচা মারলো, মানে মনে হইলে কি মানে বাতাসে আমার ই মারলো। আবার ও চিন্তা করে যে শয়তান শয়তান হইতে পারে, মানে মনে মনে একটা মানে প্রকাশ করে না। যেমনি ভাই ব্রাদারকে বন্ধু বান্ধব কইতাছে, মানে প্রকাশ করে নি, মানে এটা নিজের মনে মনটা মনে মানে ইয়েতে রাখছে। সে যাইতেছে বালা বালা যাইতেছে, বেশ কতদিন গেল, অনেক দিন 21 দিন 22 দিন পর্যন্ত গেল, তার কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। এত মানে ব্যাড এমে যাইতো, খাওয়া দাওয়া করছে ওখান দা, খাইতে খাইতে আইতাছে, তারপরেও তারে কিচ্ছু খয়নি। কিসের জন্য এটা সেই বলতে পারবে, মানে কিসের জন্য তাকে মারেনি কিবা আক্রমণ করেনি। হঠাৎ করে দেখতেছে একদিন 10:30 দিকে দুইটা জন লোকেরা একসাথে আছে, পরে দূরের থেকে দেখতেছে কালো একটা নিশানা, প্রচুর লম্বা, প্রচুর লম্বা নিশানাটা দেখা জিনিসটা কি আসলে এটা অনুভব করতে পারতেছে না। পরে দেখে একটা পাও এক সাইডে এই পাশে ছিল একটা তালগাছ, ওই তালগাছের উপরে একটা পাও দিল, আরেক পাও ছিল বাসক গাছে এনে দুই পাও দিয়ে রাখছে। দেখা যে যেমনি পারছে উইটা বিটা ছিটা বিটা দিতে জোর, ও আর জোর দিতে পারেনি, দিতে পারেনি, ওই বাড়ি পড়ে গেছে। ওরে বাড়ি পড়ে গেছে, ওরে মনে করেন ইচ্ছা মতন মারলো তারে, তার কপালটা এখানে দেখাইছে সামনে, এখানে এখানে শিলি পড়ছে চারটা দেখাইলো, ইচ্ছা মতন মারছে ওরে মায়েররা, চিল্লাচিলি করতেছে, কোনো শব্দ বাজাচ্ছে না কেউই, কিন্তু ওই যে চার পাঁচ তার সাথে যে চার পাঁচজন ছিল, ওরা যে দৌড়াদৌড়ি করে গেছে যে শাওন রে তো ওইখানে থুয়া পড়ছে, তোরা কেমনে, তোরা থুয়া কেমনে এলি, তোরা কে মানুষ না জানোয়ার, ইচ্ছা মতন গালাগালি করতেছে আরো আসে গ্রামের লোকজনরা, চল 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 ছেড়ে কি অবস্থা দেখেই। পরে গিয়া দেয়ারে মাইরা ওইখানে মনে করেন একবারে আদা মারা করে রাখছে, রক্তুদা পুরো মনে করেন যে বাইশা গেছে গায়ে এইখান থেকে, তারে কি করলো জিজ্ঞেস করলো যে কিরে তোর কি অবস্থা, আমারে মারছে, কে মারছে কইতে পারে না, কয়ে খালি আমার বাইরে আইছে আর কুবাইছে আমারে, এমন লাগলো মাথার ভিতরে আমার আঘাত পড়লো। কয়ে এটা কি দেখছিলি, কয়ে দেখলাম গাছের ভিতরে এক পাও দিয়া কাইজা রাখছে, আমি যাইতে যাইছি আমার যাইতে দেয় নিয়া আমারে মায়ের সুগার, কতরে পাইচা রাখলো কির লেগা, একমাত্র আল্লাহ কই তারবো আর ওই সজানে কই তারবো, তোরা কির লেগা বাঁচায় রাখলো। হ্যাঁ যাই হোক, আল্লাহ স্বয়ং বাঁচায় রাখছে, এখন চল, আর তোরা যে অমানুষিক কামটা করলি, কাজটা ভালো করলি না, তোরা দৌড়া যে এমনি বার্ষ গেছে আর হ্যাঁ একলা থুয়া এমনি, এটা ঠিক করেছিস তোরা। তো মোটামুটি সবাই 42 লাখ, যে যে যারা চার পাঁচজন ছিল সবাই 42 লাখ পোলা পান। পরে ওখান থেকে তারা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে ঝাড়া পোকা দিল, অনেক কিছু করলো, হ্যাঁ কান্নাকাটি করলো, বাপ মা এক মার এক সন্তান, হ্যাঁ অনেক কান্নাকাটি করলো, দুই বোন তারা বোনেরও কানলো, অনেক কিছু হইলো। এই ধরনের ঘটনা দেখা বুঝাইলো, তো এই রোডটা চলাফেরা তোমরা করবো না, আমরা তো ওই রোডটা তো দিনও যাই না, তুমি কেমনে এই কদিন ধরেবেলা তুমি একলা একলা ঘুরছো, তোমার কিচ্ছু করেনি, তোমার তো ভাগ্য ভালো, তোমার যে মায়েরা ফালায়নি, যাই হোক শয়তানের মনে মায়া লাগছে তোমার লেগা, এর লেগা তোমারে তোমারে বাঁচায় রাখছে। তো আজকে পর্যন্ত এই এই আমার হিস্টোরি ছিল, আগামী পর্বে যদি ভাইরা কখনো স্মরণ করে তাহলে আর আসবো। আর দর্শক আপনারা দোয়া করবেন আপনাদের জন্য যেন আরও কালেকশন করতে পারি। হ্যাঁ জাগো FM দ্রুত অনেক, আর জাগো FM-এর কথা শুনলে সবাই আনন্দ এবং গানে ভরা সব কিছু বেড়ায়, মানে খুব শান্তি পায় মানুষ। জাগো FM আজীবন চলবে, আর সারা বাংলাদেশে জাগো FM সুনাম আজীবনই চলবে, জাগো FM-এর কথা কেউ ভুলবেন না, সবাই এসএমএস দিবেন, সবাই তাদের ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।
অনেক অনেক ধন্যবাদ নাদিম ভাই। নাদিম ভাইয়ের কাছ থেকে বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনছিলাম, আমরা এমন আরো অনেকগুলো অভিজ্ঞতা শুনবো। বাট এই মুহূর্তে আমার কাছে আপনাদের পাঠানো বেশ কিছু টেক্সট জমে গেছে, আমি টেক্সটগুলো একটু পড়ে ফেলতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে মোসিন ভাই, তিনি আমাদের ওমান থেকে এই অনুষ্ঠানটা দেখছেন এবং তার কাছে ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। হানিফ ভাই রয়েছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, জয়েন করেছেন আমাদের হাবিব, যুক্ত রয়েছেন রঞ্জু মিরপুর থেকে, হোসেন আহমেদ যুক্ত রয়েছেন ধানমন্ডি থেকে, সাইফুল ইসলাম বসুন্ধরা থেকে, শামসুদ্দিন গাজীপুর থেকে, আরিয়ান যুক্ত রয়েছেন নরসিংদী থেকে, এমনি নাজবুল ইসলাম যুক্ত রয়েছেন ঢাকা থেকে, জুয়েল যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে সৌদি আরব থেকে, আব্দুর রাজ্জাক যুক্ত রয়েছেন, খাদিজা ইসলাম ঢাকা থেকে, লোকমান হোসেন যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, শাহরিয়ার তুষার যুক্ত রয়েছেন মিরপুর থেকে, মোহাম্মদ মিনার রয়েছেন ঢাকার বাড্ডাতে, মোহাম্মদ ফখরুল ইসলাম যুক্ত রয়েছেন গুলশান এক থেকে, প্রিন্স যুক্ত হয়েছেন বসুন্ধরা থেকে, তমা যুক্ত রয়েছেন ধানমন্ডি থেকে। এরকমটা যদি আপনিও যুক্ত হতে চান অনুষ্ঠান চলাকালীন, এস এম এস গুলো পাঠাতে পারেন জে এফ এম স্পেস নাম লিখে মনের কথাগুলো 26969 এই নাম্বারটিতে। ফেসবুকে এই অনুষ্ঠানটি ব্রডকাস্ট হচ্ছে www.facebook.com/jagofmer পেজে এবং একই সঙ্গে www.facebook.com/rjudayer পেজে। যে যেখান থেকে লাইভ দেখছেন সেখানে লাইভের নিচে কমেন্ট করতেই পারেন। বাট একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পর যখন আমি আসব তখন আমাদের সাথে ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় গেস্ট কানেক্ট হয়ে যাবেন এবং সেখানেও কিন্তু আরো কিছু ভুতুরে ঘটনা আপনাদের কাছে আমরা পৌঁছে দিব। সো কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম এ আর জি উদয়ের সাথে।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist hello prawn potato.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist hello prawn potato.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে ভূত স্টুডিওতে। আপনারা জানেন ভৌতিক বিভিন্ন ঘটনাগুলো এই অনুষ্ঠানে উঠে আসে। আমাদের আজকের এপিসোডের সর্বশেষ যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা এখন সরাসরি ঘটনায় চলে যেতে চাই এবং তিনি তার নাম পরিচয় বলবার সাথে সাথে আমরা ঘটনায় চলে যাব। এই কারণে যেহেতু রাত গভীর হচ্ছে, ঘটনা শোনার প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য এখানে বেশি সময় ক্ষেপণ করব না। আমরা সরাসরি তার নাম পরিচয় জেনেই সরাসরি ঘটনায় চলে যেতে চাই। শুনি।
জি, আমার নাম সাব্বির আহমেদ, আমি মগবাজার থেকে এসেছি। আমার প্রথম গল্পটা হলো আমার বন্ধুর কাছ থেকে শোনা, আমার বন্ধু চাচার। এবং সে রাতের বেলা বের হতো, তার গ্রামের বাড়ি হলো মাদারীপুর। সে রাতের বেলা বের হতো এবং বন্ধুদের সাথে আড্ডা দিত এবং বেশ রাত করেই বাড়ি ফিরত আর কি। এভাবে একদিন সে রাতের বেলা বের হয় এবং তার বাজারে যায় এবং বাজারে যেয়ে সে তার বন্ধুর সাথে আড্ডা দেয় এবং আড্ডা দিতে দিতে তখন তার প্রায় আড়াইটার মতো বেজে যায় আর কি। তো সে বাজার থেকে আসার পথে তার একটা নদী পড়ে রাস্তার মানে এপার টু মানে এপারে বাজারটা এপারে পড়ে এবং নদী পার হয়ে তার বাড়ির দিকে যেতে হবে, মানে বাড়ির রাস্তা নদীর ওপারে। তো সে নদীর পাড়ে যায় এবং প্রথমে সে দেখে যে কোনো নৌকা নেই, কারণ ওই সময় রাত আড়াইটার মতো বাজে এবং সে সময় কোনো নৌকা পাওয়াটা আসলে টাফ। তো সে একটু বিপদে পড়ে যায় যে সে অন্যান্য দিন যতটা লেট করে আসতো আজকে অতিরিক্ত লেট হয়ে গেছে। আর সে যেহেতু এভাবেই ঘোরাফেরা করতো অনেক আগে থেকেই, তো তার ভয় ডরটা ছিল খুবই কম, মানে সে অভ্যস্ত হয়ে গেছিল। কিন্তু আজকে যেহেতু অনেক দেরি হয়েছে, সে দেখে যে কোনো নৌকা নেই এবং নৌকা যে মাঝি ছিল সেখানকার, সেখানে তার পরিচিত ছিল এবং রাতের বেলা তারা নৌকা নিয়ে বেশ রাত অবধি তারা ই করতো। কিন্তু সেদিন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সে কোনো নৌকা দেখতে পাচ্ছিল না। তো সে কিছুক্ষণ এদিক ওদিক করে এবং সে একটু সামনে যায়। সামনে যাওয়ার পর দেখে যে না, কোনো জায়গায় কিছু নেই। তো সে আবার পুনরায় ঘাটে আসে। ঘাটে আয়সা সে দেখে গেছে একটু আগে যে কোনো নৌকা নেই। তো সে ঘাটে এসে হঠাৎ করে দেখে যে একটা নৌকা ঘাটে আছে এবং নৌকায় দেখা যায় মাঝিও আছে। তো সে কাছে যায় যে আপনি কি ওপারে যাবেন, আমি ওপারে যাবো আর কি। তো সে দেখে যে মাঝি মুখে আর কি গামছা ই দেওয়া, মানে ঘোমটা টাইপের, সে মুখ দেখা যাচ্ছে না। এখন সে যখন বলে, সে ইশারা দেয়, মানে সে মাঝি ইশারা দেয় যে হ্যাঁ উঠেন, মানে মাথা ঝুলায় আর কি। এখন সে উঠে, ওঠার পর সে, আমি বলে রাখি যে এপার থেকে ওপারে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে আর কি, ঠিক আছে। তো সে যখন উঠে, ওঠার পর নৌকায় উঠে সে রওনা দেয়, সব ঠিকই আছে। কিন্তু যখন তারা তীরটা, মানে তীর নদীর প্রায় মাঝখান দিকটা যায়, যখন মানে রাতের বেলা, তো রাতের বেলা তীরটা ওই পায়ে, যে তীরটা দেখা যাচ্ছে না, প্রায় বলা যায় মাঝখানে আছে, তো তখন মানে যেটা আর কি বেশ অনেকক্ষণ ধরে সে দেখতেছে যে নৌকাটা চলতেছে কিন্তু পার আসতেছে না, যেটা প্রায় 15 মিনিটের রাস্তা, 10-15 মিনিটের রাস্তা, সেটা দেখা যাচ্ছে যে সে অ্যারাউন্ড 45 মিনিট হয়ে গেছে সে নদীর মাঝখানে নৌকাটা চলতেছে। তো সে তখন রিয়েলাইজ করে যে আমার সাথে কিছু একটা উল্টাপাল্টা হইতেছে, কারণ সে যে গ্রামে ছিল সে জানে অনেক কিছুই, তারপরও সে এতদিন কিছু ফেস করে নাই কিন্তু সে জানতো, ফলে সে বুঝতে পারে যে না, আমার সাথে কিছু একটা হচ্ছে। তো সে তখন মাঝির দিকে তাকিয়ে বলে যে ভাই আর কতক্ষণ লাগবে যাইতে, তীরে যেতে আর কতক্ষণ লাগবে। তখন মাঝি বলে যে এই তো ভাই এসে পড়ছি প্রায়। তো মাঝি কথাটা বলে, বলার কিছুক্ষণের মধ্যেই দেখে যে সে তীরে এসে পড়ছে, মানে যেটা 10 থেকে 15 মিনিটের রাস্তা সেটা সে 45 মিনিট মানে পার হয়ে গেছে। সে বলে মাঝিকে যে আমি কতক্ষণ লাগবে, মাঝি বলার সাথে দেখে যে সে তীরে এসে পড়ছে। ওকে, তো সব ঠিকঠাক, সে নৌকা থেকে নামলো। সে নামার পর মাঝিকে বলল যে আপনার ভাড়া কত দিব। তো মাঝি বলে যে আমি ভাড়াটা নিব না, আপনার কাছে যদি মাছ থাকে তো মাছ আপনি আমাকে দিতে পারেন। এমনকি মাছ, এমনকি হ্যাঁ এই কাঁচা মাছ আপনার কাছে আছে কিনা, থাকলে দিতে পারেন আমাকে। তো সে বলে যে আমার কাছে তো এখন মাছ নাই, আমি পয়সা আছে তো আপনি পয়সা নেন। তো সে বলে যে না, আমি টাকা বা পয়সা নেব না, আমার মাছ দরকার। তো সে বলে যে আমার কাছে তো নাই। তো তখন সে বলে যে ঠিক আছে সমস্যা নেই, অন্য কোনো দিন দিয়ে। তো এটা বলে সে আর কি নৌকাটা ঘাট থেকে ই করে, মানে ওই পারে নিয়ে যাওয়ার জন্য আর কি হয়। তো সে আর কি অবাক হয়ে যায় যে এই ব্যবহারে যে আসলে ব্যাপারটা কি হলো। তো তখন আর কি সে মানে তার রাস্তায় আর কি রওনা দেয়, এবং যাওয়ার পথে মানে সে ঘুরে যাওয়া শুরু করছে, তখন সে পিছন থেকে সেই মাঝি বলে যে ভাই সাবধানে যান, আপনি সাবধানে যান, রাস্তা যদি পিছন দিয়ে কেউ ডাক দেয় আপনি কথা বলবেন, কথা বলবেন না বা পিছনেও তাকাবেন না, কোনো কিছু করবেন না, আপনি সোজা হেঁটে বাড়িতে চলে যাবেন। তো সে এই কথাটা শুনে কিছুটা অবাক হয়, আর যদিও সে গ্রামের লোক, সে রাত বিরাতে চলাফেরা করে, তার অভ্যাস আছে, এবং সে নিজের মতো করে হাঁটা শুরু করে। তো 5 মিনিট হাঁটার পর সে পিছন থেকে তার মানে তার নাম ধরে কেউ যেন ডাকছে, মানে সে সেটা শুনতে পাচ্ছে স্পষ্ট যে তাকে কেউ ডাকছে। তো সে যেহেতু এটা আগে থেকেই বুঝতো, এবং সে যেহেতু এই বেশ কিছুক্ষণ ধরে তার এই যে নদীপথে সে আটকে ছিল, যেটা 10-15 মিনিটের রাস্তা সেটা 45 মিনিট অ্যারাউন্ড হয়ে গেছিল, তো সে সবকিছু নিয়ে একটু চিন্তিত ছিল। সে পিছনে তাকাচ্ছিল না, কারণ সে জানে যে গ্রাম বাংলায় এরকমের হয়, পিছনে তাকালে সে ধরাশয়ী হয়ে যেতে পারে। তো তারপর সে কোনো রকম হাঁটছে, তো পিছন থেকে প্রথমে তার নাম ধরে ডাকে, তো তারপর দেখা যাচ্ছে যে তার মার গলা ধরে তার নাম ধরে ডাকতেছে আর কি, যে সে মনে করছে যে পিছন থেকে তার মা ডাকতেছে। তারপর এরকমের করতে করতে, যেহেতু সে পিছন তাকাচ্ছেন না, তারপর শুনি যে তার বোনের গলা, ভাইয়ের গলা, এভাবে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব সকল গলা ধরে তার ডাক দিচ্ছে, কিন্তু সে কোনোভাবে পিছন তাকাচ্ছে না, সে সোজা হেঁটে যাচ্ছে। তো এক সময় এসে সে শুনতে পায় যে মনে হচ্ছে যে পিছন থেকে তার ছোট ভাইকে কেউ ধরে আর কি জবাই করতেছে, আর তার ছোট ভাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তো এইরকমের সে আওয়াজটা আর কি পায়। তারপর সে এখন মানে একজন ভাই যখন তার আপন ছোট ভাইয়ের এরকম আর্তনাদ শুনে, তো তখন সে আর নিজে ঠিক করতে ঠিক রাখতে পারেনি, তো সে পিছনে তাকায়, এবং পিছন তাকানোর পর সে যেই পিছন তাকায় সে গালের মধ্যে বেশ মানে অনেক জল একটা চর অনুভব করে, এবং এক চরেই সে ওখানে আর কি একদম অজ্ঞান হয়ে পড়ে। এবং সে অজ্ঞান হওয়ার পর তার যখন জ্ঞান ফিরে, তখন দেখে যে সে সেই জায়গায় শুয়ে আছে। তো বেশ রাত, একদম মিড পয়েন্ট, ওই সময় টাইমটা সে বুঝতে পারতেছিল না, তার সাথে ফোন ছিল না। তো সে এখন কি করবে? সে তাড়াতাড়ি আর কি উঠে, ওঠার পর সে সামনে হাঁটা শুরু করে। তো 2 মিনিট হাঁটার পরই তাকে আবার একটা চড় মারে, সে চড়টা খায়, আবার পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পর সে কোনোভাবে আর কি উঠে, ওঠার পর সে মানে কোনো কথা বলতে পারতেছে না, সে লড়াচড়া করতে পারতেছে না, মানে এখন যে সে উঠা যাবে, হাঁটবে, সে বাইরের দেশে রওনা দেবে, সেটা সে পারতেছে না, এবং কোনোভাবেই সে সেখান থেকে লড়াচড়া করতে পারতেছে না। এখন সে আশেপাশে যে দেখবে যে কি হচ্ছে, সেটাও সে করতে পারছে না, সে চুপচাপ ঘামতেছে, প্রচন্ড ঘামতেছে, এবং সে ওখানে দাঁড়ায় মাটির দিকে তাকায় আছে, যে তার মনে একটাই চিন্তা যে আমি কীভাবে এখন বাসায় যাবো, আমি লড়তে চড়তে কিছু করতে পারতেছি না, আমি কীভাবে বাসায় যাবো। তো এরপর সে নিজের সমস্ত শক্তি, মানে সে তো সাহসী ছিল, কারণ সে রাত বিরাতে চলাফেরা করতো, সে সমস্ত সাহস এক করে সে হাঁটার জন্য প্রস্তুতি নেয়, এবং সে হাঁটা শুরু করে, হাঁটা শুরু করে। এবং এখন সে দেখতে পায় যে তার পাশে অনেক ঝড় হচ্ছে, বিভিন্ন মানে মনে হচ্ছে যে অনেক কিছু হচ্ছে, কিন্তু সে দেখে যে না, আশপাশ সব ঠিক আছে, কিন্তু তার মনে হচ্ছে যে প্রচন্ড একটা ঝড় টাইপের। তো কিছুক্ষণ পর এটা আবার অফ হয়ে যায়, এবং সে কিছুক্ষণ পর তার ঘাড়ে প্রচন্ড প্রেশার ফিল করে, মনে হচ্ছে তার ঘাড়টা কেউ জাপটে ধরে আছে। তো সে এটা ফিল করে, এবং যেই সে পিছনে তাকাবে, তো সে দেখতেছে যে সে ঘাড় ঘুরতে পারতেছে না, এবং সে ওখানে কি করবে? এখন সে আবার একদম স্থির হয়ে যায়, সে লড়াচড়া করতে পারতেছে না, তার ঘাড়টা জোরে চেপে ধরছে। তো এখন সে করলো কি, আল্লাহর নাম নিল, কিছুক্ষণ 2 মিনিট একটু চুপ থাকলো, এবং আল্লাহর নাম নিয়ে সে করলো কি, ডান পাটা আগায় দিয়ে একটা দৌড়, এক দৌড় দেয়, এবং সে দৌড় দেয়। কিছুক্ষণ পর সে আবার থাপড় খায়, মানে রানিং দৌড়ানো অবস্থায় সে আবার থাপড় খেয়ে পড়ে যায়, এবং কিছুক্ষণ সে ই করে, উঠা কোনো রকমের নিজের সামনে সামনে যায়, এবং দেখে যে সামনে মসজিদ, তো গ্রামের মসজিদ, ছোট টিনের মসজিদ, সে ওখানে যায় এবং উজু করে সেখানে আর কি ঢুকে ঢুকে গেট আটকে বসে থাকে। এবং তখন প্রায় সে ওখানে 15 মিনিটের মতো ছিল, থাকার পর সে যখন বের হবে, মানে দেখে যে সব মোটামুটি শান্ত, কোনো কিছুই আর কি বাইরে বোঝাই যাচ্ছে না, যে এতক্ষণ যে তার সাথে এত কিছু হয়েছে, সে মানে বাইরে দেখলে কেউ বোঝার উপায় নেই। এখন সে বের হবে, বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং গেট খুলে সে বের হয়। বের হওয়ার পর সে হাঁটতে হাঁটতে মানে বেশ দ্রুত হাঁটা দিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়, এবং রওনা দিয়ে সে যখন বাড়িতে পৌঁছায়, সে হাত মুখ ধোয়, নতুন করে একদম হাত মুখ ধোয়, রাস্তা হাঁটার সময় সে প্রচণ্ড ঘামছিল, সে হাত মুখ ধোয়ে একদম বিছানায় শোয়, এবং বিছানায় শোয়ার পর সে চোখ বন্ধ করে, এবং তার মনে হয় যে আমি যে বিছানায় শুয়েছি সেটা তার মনে হচ্ছে না, মনে হচ্ছে কি যে সে কেমন যে একটা অদ্ভুত মনে হচ্ছে তার। সে তখন আর কি সে চোখ খোলে, চোখ খোলার পর দেখে যে সে ওই যে জায়গায় সে থাপ্পড় খেয়ে শুয়েছিল, ঠিক সেই জায়গায় সে শুয়ে আছে। তো এইটা দেখার পর সে একদমই টোটালি মানে শকড, যে আসলে হচ্ছেটা কি এখানে। তারপর সে আবার সেখানতে এক দৌড় দেয়, দৌড় দিয়ে সে আবার সেই মসজিদের রাস্তা পার করে সে বাসায় যায়। এটা কিন্তু সে দেখছে, নিজের চোখে দেখছে। দেখার পর সে বাড়িতে ওঠে, এবার আর হাত মুখ ধোয় না, বাড়িতে ওঠে বসে, এবং বসে সে এবার বিছানায় আবার হেলান দেয়, এবং কিছুক্ষণ পর তার চোখটা আবার বন্ধ হয়, এবং তারপর সেম তার মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে যে তার ঘাড়ের সাইডে কেউ গরম নিঃশ্বাস ফেলাচ্ছে। তো এইটা শুনে বা তার যে চোখটা লাগছিল সে আবার ঘুম ভেঙে যায় আর কি, চোখ খুলে, এবং সে আবারও দেখে যে সে সেই জায়গাটার মধ্যে শুয়ে আছে। মানে তার মানে এত মারাত্মক একটা ইলিউশন তার চোখের সামনে চলছিল যে সে তখন আর ঠিক রাখতে পারেনি, সে তখন উঠে এক চিৎকার মেরে একদম অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা তার ভাই, যে ছোট ভাই ছিল, দেখে যে সে আসে নাই, তো সে আর কি খুঁজতে বের হয় যে আসলে সে কোথায় গেল, কি করলো। সে খুঁজতে খুঁজতে থাকে, এখন খুঁজতে খুঁজতে সে তার বন্ধুদের যোগাযোগ হয়, সেখানে তার পায় নাই, বিভিন্ন জায়গায় মানে যেখানে তার সে থাকতে পারে আর কি, সেখানে তারা খুঁজেছে কিন্তু কোথাও তারে পায় নাই। এবং ফাইনালি তারা সেই নদীর পার হয়ে যখন মানে সেখানে আসতেছিল, তখন এভাবে খুঁজতে খুঁজতে সেখানে একটা শ্মশান পড়ে, হ্যাঁ শ্মশান আছে ওই রাস্তা দিয়ে, পড়লে একটা শ্মশান পড়ে। তো তারা ফাইনালি সেখানে খুঁজতে খুঁজতে রাস্তাঘাটে সেই শ্মশানের কাছে যায়, এবং যে সেখানে তারা দেখতে পায় শ্মশানের একটা গাছ, গাছের নামটা এক্স্যাক্টলি আমার মনে নাই, তো সেই গাছের সাথে সে রক্তাক্ত অবস্থায় বেশ শরীরে অনেকটা আঁচড়ের দাগ, পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে। গাল টাল একদম লাল হয়ে আছে, মনে হচ্ছে যে তার উপর প্রচন্ড নির্যাতন করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তারপর সে তারা সেখান থেকে নামায়, নামানোর পর তাকে হসপিটালে নেয়, হসপিটাল থেকে তাকে ফার্স্ট এড দেওয়া হয় প্রায়, তারপর যেটা আর কি ই করা হয় সমস্ত কিছু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তাকে বাসা নিয়ে আসা হয়, এবং তারপর তার ফ্যামিলি হুজুর একজন হুজুরের ব্যবস্থা করে, এবং সেই তাদের পরিচিত হুজুর ছিল মজিদ ইমাম সাহেব, তো তাকে নিয়ে আসে। নিয়ে আসার পর তারা যখন আর কি বলে যে এইসব এসব কাহিনী, তো তখন সে বলে বুঝিয়ে তাকে পানি পড়া দেয় এবং বলে যে আসলে যে প্রথমে যে জিনটা মানে প্রথমে যে মাঝিটা যে নৌকায় উঠেছিল সে একটা ভালো জিন ছিল, যার কারণে সে যখন জানতে পারে যে অপর পারে যে একটা বজ্জিন আছে সেটা তার ক্ষতি করতে পারে, তো তখন আর কি তাকে প্রোটেক্ট করার জন্য সে তাকে আর কি মানে চাচ্ছিল যে ফজরের আজানের পর তাকে আর কি পাঠাবে। তো তখন আর কি যখন আর কি ভাবে 45 মিনিট হয়ে গেছিল, সে তো ওরকম ই হচ্ছিল যে অনেকটা এক ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, তখন আর কি যখন সে বলে যে আমার আমার বাসায় যাওয়া লাগবে, আমার বাসায় কাজ আছে, তো তখন আর কি সে জিনটা আর কোনো দেরি না করে তাকে তীরে পৌঁছায় দেয়। তো তখন আর কি সে বলে দিয়েছিল যে আপনি পিছনে তাকাবেন না বা এইসব বাসায় বিষয় সবই বলে দিয়েছিল, কারণ সে আর কি সব ফ্যামিলির কাছে বলে দেয় আর কি। তো তখন আর কি ওই জিনটা মানে তার উপর আক্রমণ করে, বদজিন বদনজর পড়েছিল তার উপর এবং সে তাকে মেরে ফেলতে চাইছিল, তো তারপর সে তাকে তাবিজ দেয় এবং তাবিজ দিয়ে তাকে পরপানি দেয়, তারপর সে আস্তে আস্তে সেই অনুযায়ী কাজ করে পরপানি খেয়ে সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে তার আর কোনো সমস্যা হয়নি এবং সে পরবর্তীতে রাতে অত রাত অব্দি বের হওয়ার কোনো আর সাহস করেনি, কারণ হুজুর তাকে কঠোরভাবে মানা করে দিয়েছিল যে ওই রাস্তায় রাতের বেলা মানে যখন আর কি ওখানে কোনো যাতায়াত থাকবে না মানুষের, তখন যাতে সে না যায়, এবং সে সেই কথা অনুযায়ী সে আর কোনোদিনও মানে রাতের বেলা আর কি বের হয়নি, মানে সাহসই পায়নি আর, যে এতদিনের একটা সাহস ছিল তার সেই সাহসটা আর কি ভেঙে গেছে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। তো এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় যাব। তো দ্বিতীয় ঘটনাটা হলো আমার একজন ভাইয়ের পরিচিত। তো সে ঈদে, এটা হলো প্রায় 2016 অধিক ঘটনা, তখন ঈদের সময় সে গ্রামের বাইরে যাওয়ার জন্য আর কি রেডি হয়, সে গ্রামে যাবে এবং তার খালাতো ভাই ছিল, তো তারা দুজন একসাথে রওনা হয়। রওনা হওয়ার পর সে বাড়িতে পৌঁছায়, তো ঈদ মোটামুটি সে রোজার আগে পৌঁছায় এবং ঈদ কমপ্লিট করে তারা মানে তাদের একটা বদভ্যাস ছিল কি যে তারা ছাদে বসে আর কি আড্ডা দিত, অনেক রাত অব্দি আড্ডা দিত, তাদের টপবাস ছিল যে তারা গেম খেলতো আর কি। তো তারা দুজন এক হলে প্রায় সময় তারা আর কি ফ্রি টাইমে গেম খেলতো আর কি। তো তারা ছাদে বসে ভালো একটা নেটওয়ার্কের মানে ছাদে নেটওয়ার্ক পায়, আর গ্রামগঞ্জ যেহেতু গ্রামে সেরকম নেটওয়ার্ক পায় না, তো তারা ছাদে উঠে এভাবে রাত পর্যন্ত গেম খেলে, তারপর স্মোক করে, এভাবে তারা একদিন মানে ছিল রাত অব্দি। তো যেটা তখন অ্যারাউন্ড রাত 2টার কাছাকাছি বাজে, তো তারা দুজন ছাদে বসে আছে, তাদের হাতে সিগারেট ছিল না, মানে তারা এমনি বসে আছে চুপচাপ আর কি ই করতেছিল আর কি, ফেসবুক স্ক্রলিং করতেছিল তারা দুজন। তো হঠাৎ করে একজন বলে যে আমি ওই পাশটায় যাবো, ওই পাশটায় যেয়ে আমি একটু প্রকৃতির দিকে আর কি সাড়া দিব। তো সে যায় এবং যে তাদের ছাদটা যদি আমি বলি যে তাদের ছাদটা এপারে মানে এই পাশে থাকলে অপর পাশটা দেখা যায় না আর কি, কারণ মাঝখানে সিঁড়িটা মাঝখানে এবং অপর পাশে গেলে দেখা যায় না। তো সে আর কি বসে যে ঠিক আছে যাও, তো সে ছাদে চুপচাপ বসে আছে, বসে বসে ফেসবুক স্ক্রল করতেছে। তো তখন সে আর কি দেখে যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবং সে আসতেছে না, তো সে একটু মোবাইলটা রেখা আশেপাশে তাকায়, তো অন্ধকার যেহেতু ছাদটা ওই সময় প্রায় বেশ অনেকটা রাত হয়ে গেছিল, তো সে আর কি দেখতেছে যে না সে আশপাশটা দেখতেছে না, তো সে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালায়, এবার জ্বালায় দেখে যে আশপাশে কেউ আছে কিনা বা তাকে খুঁজতে থাকে এবং সে ওই পাশে যায়, ছাদের ওই পাশে যায় এবং যে সে দেখে যে সেখানে কেউ নাই। তো সে এটা দেখে আর কি অনেকটা অবাক হয়ে যায় যে সে কি হলো, সে কি নিচে চলে গেছে, তো নিচে গেলে তো বলে যেতে যে আমার ঘুম আসছে বা আমি নিচে যাব, তো সে সেটা মনে করছে যে সে নিচে গেছে হয়তো বা পানি টানি খাওয়ার জন্য বা কোনো একটা কারণে, তো সে আর কি এটা কিছু মনে করেনি, সে আবার সেই আগের জায়গায় চলে গেছে। তো সেখান দিয়ে সে আবার ফেসবুক স্ক্রলিং করতেছে, নেট চালাচ্ছে। তো কিছুক্ষণ পর সে দেখতেছে যে তার ভাই আসতেছে না। তো এখন সে তারপর গেটের কাছে যায়, যে ছাদের যে গেটটা সেটা কাছে যায়, এবং সে দেখে যে গেটটা সে যেরকম রাখছিল ঠিক সেরকমই আছে। মানে তারা যেহেতু ছাদে বসে থাকে, তো তার ছাদটাকে একটু মানে চাপায় দিয়ে আসে আর কি, একটু লক টাইপের করে আসে হালকা। তো তাদের সেটিং অনুযায়ী ছাদটা যেভাবে ছিল, ছাদের দরজাটা ঠিক সেভাবেই আছে। মানে কেউ যে গেলে যে তারা একটু সরাবে, গেটটা লড়বে, মানে তারা যেভাবে রাখে, মানে কেউ যদি যায় সেটা হালকা লড়বে বা অন্যভাবে থাকবে, তা সেটা শুনবে না। তো সেটা দেখে আর কি সারপ্রাইজ হয়ে যায় যে আসলে ব্যাপারটা হইলো কি। তো তখন আর কি সে হঠাৎ করে ফিল করে যে মানে যদি আমি বলি যে ছাদের ওই যে সিঁড়ি, সিঁড়ির উপরে টাঙ্কি আছে, মানে ওই যে বাসার ওইটার টাঙ্কি আর কি, সেখানে পানি থাকে, পানি জমা হয়। তো সে মনে করতেছে যে উপর থেকে কেউ তার দিকে মানে তাকে আছে। তো সে এটা বুঝতে পারে এবং সে উপরে তাকায়, উপরে তাকায় দেখে যে সেই টাঙ্কির মানে সোজা, মানে টাঙ্কির একদম সামনে দিক দিয়ে সে দেখে যে তার দিকে ভাবে একদম ই দিয়ে কাত হয়ে তার দিকে তাকে আছে, লাল চোখ এবং কালো একটা অবয়ব। তো সে সেটা করে কি দেখে আর কি অনেকটা ভয় পেয়ে যায়, এবং সে সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় আর কি, আলোটা মারে, এবং আলোটা মারার সাথে সাথে সে ওখানে আর কিছু দেখতে পায় না। এখন সে এই অবস্থা দেখে যে সে নিচে চলে যাবে, সেটা আর কি সে সিদ্ধান্ত নেয়। তো সে তাড়াতাড়ি গেটটা খুলে তার নিচে চলে যায়, যে দেখার জন্য যে সে তার ভাই নিচে আছে কিনা। তো সে নিচে যায়, দেখে যে তার ভাই তার রুমেও নাই, কারণ তার দুজন একই সাথে এক রুমে ঘুমায়। তো ডাইনিং রুমে যায়, ডাইনিং রুমেও ছিল না, এবং সে তখন প্রচন্ড কনফিউজড হয়ে যায়। সে কাকে কি করবে, এত রাতে ডাকবে, তখন রাত প্রায় 3টার কাছাকাছি বাজে, তো ওই সময় সে ডাকবে কাউকে, তো ডাকলে তো তার উপরে আবার চিল্লাবে তার গার্জিয়ান যে তোমরা এত রাতের অবধি ছাদে ছিলা। তো সেই কারণে সে আর কি চিন্তা করে যে সে ছাদে যাবে এবং দেখবে যে আসলে কাহিনীটা কি, কারণ সে ভুলও দেখতে পারে, এছাড়াও তার ভাই তার সাথে হয়তো বা মজা নিচ্ছে। তো এইসব বিষয় চিন্তা করে সে আবার ছাদে চলে যায় যে তাকে খোঁজার জন্য। তো এইবার সে করে কি, ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে ওই টাঙ্কিতে, যে টাঙ্কির উপরে উঠা যায়, তো ওখানে একটা সিঁড়ি আছে, তো সে করে কি ওই সিঁড়িতে উঠে আর কি, যে ডাক দিতে দিতে বল যে তার নাম ধরে ডাক দেয়, এবং ডাক দিতে সে উঠে, এবং ওঠার পর সে দেখে যে টাঙ্কির উপরে, মানে সে টাঙ্কির সিঁড়ি দিয়ে হালকা উপরে উঠছে, ওঠার পর ডাক দিছে আর কি, মানে একটা ফ্ল্যাশলাইট দিয়ে সে আর কি দেখবে। তখন তার মনে ভয় তো কাজ করতেছিল, কিন্তু কিছু তো করার নাই। এখন সে যেহেতু মনে করছে যে তাকে তার ভাই ভয় দেখাচ্ছে, তো সে আর কি উপরে লাইটটা মারে এবং টাঙ্কির উপরে দেখে তার ভাই শুয়ে আছে। তো সে বলে যে তুই এখানে কি কারণে শুয়ে আছিস, তুই কি আমার সাথে মজা নিতেছিস, যে আমি নিচে এতক্ষণ ছিলাম তুই আসলি না, নিচে এখন যদি আমি আমার বড় কাকে ডাকতাম তখন তো আমার বকা শোনা লাগতো। তো এইভাবে সে কথা বলে আসতেছে, তো তার ভাইয়ের কোনো রেসপন্স নাই। তো হঠাৎ করে সে যখন ওঠার পর সে গায়ে হাত দেয়, তখন দেখে যে সে আসলে অজ্ঞান হয়ে আছে। তো সে তখন বুঝতে পারে ব্যাপারটা, এবং তখন সে তাকে কোনো রকমে ঠেলে মুলে উঠায়। উঠানোর পর সে দেখতে পারে যে সে যখন তাকে এমনি গা ধরে উঠায়, তখন দেখতে পায় যে নিচে অনেকটা রক্তে ভেজা, মানে পিঠের মধ্যে তার অনেক আঁচড়ের দাগ, সেখান থেকে প্রচুর রক্তপাত হয়েছে, এবং টাঙ্কি সে যেখানে শুয়েছিল ওই জায়গাটা পুরোটা রক্তে রক্তে একদম ই হয়ে গেছে। তো সে এটা দেখে আর কি মারাত্মক ভয় পেয়ে যায় যে আসলে কি হচ্ছে এটা। তো পরবর্তীতে সে এটা দেখে আর কি মানে সে তো এখন ওখান থেকে সিঁড়ি দিয়ে মানে সিঁড়িটা দিয়ে সে একলা ধরে নামাতে পারবে না, কারণ সিঁড়িটা হলে কি একজনের ওঠার জন্য, আর ওটা মানে সাইড দিয়ে আর কি ই করা, তো সেখান দিয়ে সে তারে ধরে নিয়ে এভাবে নামাতে পারবে না। তো এখন সে চিন্তা করে যে সে কারে ডাকবে। তো তখন সে নিচে যায়, এবং নিচে যাইতে যাওয়া শুরু করে মানে সিঁড়িটা বায়ে সে নিচে যাবে, নিচে সিঁড়ি দিয়ে নিচে চলে যাবে। তো যে সেই যে টাঙ্কি সিঁড়িতে নামার জন্য তৈরি হয়, তখন সে আর কি দেখে যে তার ইসে মাথার মধ্যে মনে হচ্ছে যে প্রচন্ড কেউ জোরে একটা কিছুতে বাড়ি মারছে, এবং সে ওই মানে প্রায় যদি আমি বলি যে টাঙ্কি থেকে আর মেইন যে ছাদ মানে নিচে যে ছাদটা, ওখান থেকে প্রায় বেশ অনেকটা দূরত্ব, মানে ওখান থেকে কেউ পড়লে আর কি ভালো ব্যথা পাবে আর কি। তো সে মাথায় বাড়িটা খায়, মানে সে একদম ওখান থেকে আর কি একদম ছাদের মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় তার আর কিছু মনে নাই। তো পরের দিন সকালবেলা তার আত্মীয় স্বজন যারা আছে তারা মানে তাদেরকে রুমে না পাইয়া ছাদে আসে, যে তারা তো এত সকালবেলা উঠার পাত্র না। তো ছাদে আসার পর দেখে যে তারা এভাবে মাটির মধ্যে শুয়ে আছে, তার মাথা ফেটে গেছিল, প্রচুর বেশি একটা ক্ষতি হয় নাই, তবে মাথা ফাটার কারণে তার ভালোই রক্তপাত হয়েছে, শুধু মাথা ইনজুরড হয়েছে। কিন্তু ভাগ্য ভালো যে ওরকমের রক্তপাত হয় নাই যে একদম তার রক্তশূন্যতা সে মারা পড়বে। তো আল্লাহর রহমতে পরবর্তীতে তারে ধরে এবং ধরার পর সে তারে ই করে রুমে নিয়ে আসে, এবং রুমে নিয়ে আসার পর তাকে ফার্স্ট এড দেয়, মাথায় ডক্টর আনা হয় বাসায় এবং তাকে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে তো এর মধ্যে আবার যখন তারে নিচে নিয়ে যায় তার ভাইকে কেউ খুঁজে পাচ্ছিল না আর কি। তো তখন তারা কি করবে, এখন তার তো জ্ঞান ফিরতে হবে যে তার ভাই কোথায় বা কি হয়েছে বা আসলে কাহিনীটা কি হয়েছে, তারা তো সবসময় একসাথে থাকে। তো যখন তাকে ডক্টর আনা হয়, ডক্টর আনার পর তাকে মানে জ্ঞান ফিরানো হয় চোখে মুখে পানি দিয়ে। তো তখন আর কি জ্ঞান ফেরানোর পর তখন তাকে বলা হয় যে কি হয়েছে, তোমার ভাই কই? তো তখন সে বলে যে ছাদে, মানে সে তখন কথা বলতে পারতেছে না, তার মুখে কথা আসতেছে না। তো সে মুখ দিয়ে ইশারা করে আর কি, মানে উপর দিকে এভাবে তাকানোর চেষ্টা করে। তো তারা বলতেছে যে ছাদ বুঝা যাচ্ছে, তো ছাদে তো নাই। তো তখন আর কি একজন পাশে বলে যে ছাদের উপর তো টাঙ্কি আছে, তো টাঙ্কি ওই দিক দিয়ে। তো তারা এক করে কি যে বড় গুরুজন যারা আছে তারা তাড়াতাড়ি দৌড়ে যে ইসে যায় টাঙ্কের ওদিকে যায় এবং উঠে দেখে যে ছেলেটা ওদিকে পড়ে আছে। তো তাকে নিয়ে ধরাধরি করে নিচে নামানো হয় এবং দুজনকে রক্তাক্ত অবস্থায় আর কি, অবস্থা খারাপ, মানে যে টাঙ্কির উপরে যে ভাই ছিল মানে তার খালতো ভাই, তার অবস্থা প্রচুর খারাপ, মানে সে বাঁচবে না বাঁচবে না এমন অবস্থা, মানে তার প্রচন্ড ব্লিডিং হয়েছে। এরপর ডক্টর যেহেতু ঘরে বসে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তো তাকে হসপিটালে ভর্তি করে এবং রক্ত দেয়, তারপর সে সুস্থ হয় এবং জ্ঞান ফেরার পর তাদের দুজনকে জিজ্ঞেস করা হয় যে আসলে হয়েছিলটা কি। তো তখন তারা বলে যে আসলে এরকম এরকম হয়েছে যে আমরা এরকম ই করছি। তো অপরজন মানে তার যে খালতো ভাই সে বলে যে আসলে আমি ওখানে ওয়াশরুমটা সারার পর যে ঘুরবো, ঘোরার পর আমি আসলে দেখি যে কেমন একটা কালো অভাব একদম আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি তখন আর কি মনে করছি যে এটা তুই, যে তুই হয়তো বা আসছোস। তো আমি বলি যে কি হয়েছে, তো আমি আর কি তো সেরকমের আর কি ই করি নাই, আমি সোজা হাঁটা শুরু করছি। তো তখন আর কি যে ই করছি তখন আর কি মনে হচ্ছে কি যে আমার এই কেউ তুইলা একটা আসার দিল, মানে সে হাঁটতেছে হাঁটা মানুষটারে এভাবে তুলে নিয়ে একটা আসার দিছে এরকম মনে হচ্ছিল। তো সে ওইটা আর কি মানে এমনভাবে তার মাথাটা ঘোরান দিছে যে সে আর কিছু তার মনে নেই। তখন তার আর কি যে তার ওই যে আরেকজন ছিল সেই ভাই বলে যে তাহলে তুই এরকমের ছিল তখন তুই চিৎকার করবি না বা কিছু করবি না বা কিছু তো একটা বলবি। যে তখন সে বলে যে না আমার ওরকমের কিছুই মনে ছিল না, আমি কিছু বুঝে ওঠার আগেই আমি আর কি এই ব্যাপারটা ফেস করি। তো তারপর তারা তাদেরকে যখন সুস্থ করে বাসায় আনা হয়, হুজুর ডেকে তাদেরকে প্রথমত বাসাটা বন্দি করা হয়, যে বান্ধা হয় যাতে এরকমের যে অশরীরী বা খারাপ বদজিনের যাতে নজরটা না থাকে। তো পরবর্তীতে তারা আর কি তাদের ঝাড়ফুঁক করে দেওয়া হয় এবং বলা হয় যে পুজো বলেছে যে ছাদে যেহেতু আমি এখন বান্ধিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে এখন ছাদে যেতে পারবে সমস্যা নাই, কিন্তু তারপরও বেশ কয়েকদিন এদের ছাদে রাত্রেবেলা চলাফেরা না করাটাই উচিত। তো এভাবে আর কি সবকিছু চলে এবং তারা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে তারা ঢাকা চলে আসে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো আমার তৃতীয় ঘটনাটি হচ্ছে আমার এক খালামণির কাছ থেকে শোনা। তো এই ঘটনাটি তার জামানার আর কি, সে যখন ছোট ছিল তো তার সময় তার যে বন্ধু বান্ধব ছিল ছোটবেলায়, তার বান্ধবীর বড় ভাই ছিল, সে মাছ ধরতো রাতের বেলা। তো একদিন এরকমের সে রাতের বেলা মাছ ধরার জন্য বের হয়, তো মানে সে প্রচুর এক্সপার্ট, সে রাতের বেলা বের হতো এবং সে এমনও দিন গেছে যে সে জিনের বদ জিনের পাল্লায় পড়ছে। তো বিভিন্নভাবে সে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু সে তারপর মানে সে প্রচন্ড সাহসী এবং তার গায়ে তাবিজ ছিল যার কারণে জিন টিন তা মানে ওরকম ই করতে পারতো না, কিন্তু সে দেখতো অনেক কিছুই দেখতো। তো ওরকমের একদিন সে বের হয় এবং বের হওয়ার পর রাতের বেলা সে রওনা হয়, তাদের দিকে একটা বড় নদী আছে তো নদীর পারে। তো রাতের বেলা সে রওনা হয় এবং রওনা হওয়ার পর বেশ ওই বড় নদীর পারে যেতে বেশ সময় লাগে। তো সে একটি মানে সে যখন রওনা দেয় তখন তার একজন ফ্রেন্ড ছিল, সে অটো চালায়। তো সে ভাবলো যে তার অটোতে করে চলে যাই। তো সে রওনা দেয় এবং অটোতে করে যেতে বেশি সময় লাগে নাই, অ্যারাউন্ড 15 মিনিটস লাগছে, এবং সে চলে যায়। চলে যাওয়ার পর সেখানে দাঁড়ানোর পর দেখে যে অন্যান্য দিনের তুলনায় আজকের নদীতে বেশ স্রোত ছিল। তো সে আর কি করবে এখন, সে যেহেতু নদীতে স্রোত, তো তখন সে চিন্তা করে যে দেখি কিছুক্ষণ যে মাছটা পাই কিনা। তো সে করে কি যে তার যে পাশের যে ইগুলো আছে মানে সে নদীর মাঝখানটায় মাঝখানে সামনে না যায় যে পাশে যে ভাঙা ইগুলো থাকে একটু পাশ দিয়ে, তো সেখানে তো স্রোত থাকে না। তো সে সেখানে নামে আর কি, নামে আর কি দেখে যে এখান থেকে কিছু আছে নাকি। তো সে লাইট মেরে মেরে দেখে যে না সেখানে কিছু থাকার কথাও না আর থাকবেও না। তো সে নিরাশ। তো তখন আর কি যে দেখে যে না নদীতে আজকে স্রোত, তার মাছ ধরাটা আজকে হবে না। তো সে আর কি চিন্তা করে যে তাহলে আর কি করার, আমি উঠি ব্যাক চলে যাই, কারণ রাত অনেক হয়ে গেলে এমনিতেও শুধু শুধু আমার এখানে থাকাটা কোনো মানে হয় না। তো সে উঠে এবং উইঠা সে ব্যাক আসবে। তখন মনে হচ্ছে যে সে যেখানে নামছিল মানে অল্প হাঁটু পানিও না, প্রায় অল্প পানি, তো সে ওখান থেকে উঠতে পারতেছে না, মানে মনে হচ্ছে কি কাদা, কাদার মধ্যে তার পাটা আটকে গেছে। তো সে অনেক চেষ্টা করতেছে ওঠার জন্য, উঠতে পারতেছে না। তো হঠাৎ করে আর কি সে চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে যে কি হইলো, চোরা বালু কিনা বা কি হলো ব্যাপারটা। তো হঠাৎ করে দেখে যে সে তার পা বাম পাটা উঠে গেছে কাদার মধ্যে উঠা। তারপর সে ওই তীরে মানে ওখানে ঘাস টাস ধরে কোন রকমের টান দিয়া ওঠার চেষ্টা করে, এবং যেহেতু তার এক পা ছুটে গেছে তো সে তীরে আসতে সক্ষম হয়। এবং ওঠার পর সে দেখে যে তার যে ডান পাটা আছে সেটা দিয়ে রক্ত পড়তেছে, মানে সেটার মধ্যে প্রায় একটা মোটা কাটা টাইপের বা ছুচালো কিছু যেটা বেশ অনেকটা ক্ষত সৃষ্টি করছে এবং সেটা বেশ ভালো ভিতরে ঢুকে গেছে আর কি। তো তার অনেক রক্ত বেরোচ্ছে। এখন সে বলছে যে আমি যখন পাটা ছিল তখন আমি বুঝতে পারিনি, তো এখন এটা কিভাবে ছিল বা কিভাবে আসলো। তো সে কিছু বুঝতে পারে না এবং সে কি করবে এখন, পুরো পা কাদা ভর্তি এবং রক্ত পড়তেছে। তা সে করে কি লাইটটা পাশে রেখা সে পানির সামনে পানিতে আবার পা নামায়, পা নামায় পায়ের পাটা ধোয় এবং দেখে যে তার পায়ের ভিতর ওই জিনিসটা ঢুকে আছে, এবং সে হাত দিয়ে কোনো অনেক কষ্টে সেটা উঠায়। উঠার পর সে উঠে দাঁড়ায়, মানে সে এখন সে হাইটা যাবে কিভাবে, এখন তার তো অনেক কষ্ট আছে। তো সে চিন্তা করে যে আমি বুঝলাম না যে আসলে কাদার মধ্যে পা আটকে গেল, তো কি হইলো ব্যাপারটা, মানে সে ক্যালকুলেশন মিলাইতে পারতেছে না। তো তার মনে একটা বদ চিন্তা আসে যে হচ্ছে কি এখানে, কি এখানে কি কোনো প্যারানর্মাল কিছু হচ্ছে বা কি আসে বিষয়। তো সে আর কি এভাবে চিন্তা করতে করতে নদীর যে মেইন যে পাড়টা ওখানে যায়। যাওয়ার পর সেখানে কিছু গাছের গুড়ি ফালানো ছিল, সেখানে সে বসে এবং বৈশা সে তার গায়ে একটা গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটা সে টান দিয়ে ছিঁড়া যাতে রক্তপাতটা বন্ধ হয় সে ওইটা পায়ের মধ্যে বাঁধা দেয়। তো দেখতেছে যে বেশ ভালো ক্ষত এবং যেহেতু একটা গেঞ্জির কাপড় লাগাইছে তো কিছুটা হলেও কমবে। তো দেখতেছে যে হ্যাঁ কিছুক্ষণ পর রক্তপাতটা কমে, কিন্তু সে উইঠা দাঁড়িয়ে যে যাবে তখন তো অনেকটা রাত হয়ে গেছে। সে তার বন্ধুর গাইতে আসছিল, সে ব্যাক করছে, সে তো চিন্তা ছিল যে রাতের বেলা মাছটা ধরে সে আস্তে আস্তে চলে যাবে বাসায় হেঁটে। তো হাইটা যেহেতু যাইতে অনেক সময় লাগে, তো এর মধ্যে পাইছে পায়ে চোট, তো সে আর ওখান থেকে লড়তে পারতেছে না। তো সে যে গাছের গুড়িতে বসেছিল ওইটার পাশেই ছিল একটা তাল গাছ। তো সে যখন আর কি বসে আছে ওখানে যে আমি কি করব এখন, চুপচাপ বসে আছে যে পায়ের ব্যথাটা একটু কমুক আমি উঠে রওনা দেব। তো তখন আর কি তার মনে পড়ে যে তার বড়শি যেটা ছিল মাছ ধরার যে ইনস্ট্রুমেন্ট সেটা সে ওইদিকে রেখে আসছে, মানে সে ব্যথার চক্করে আইসে পড়ছে এদিকে কিন্তু ওগুলো এখন রেখে আসছে। তো এখন সে উঠে এবং উঠা আস্তে আস্তে খুঁড়াইতে খুঁড়াইতে যায়। যাওয়ার পর সে ওগুলা নেয়, নেওয়ার পর সে ব্যাগ যখন আসবে ওখানে এসে বসবে, তখন সে দেখে যে গুড়ির উপর সাদা কাপড় পরা ঘোমটা দেওয়া একজন মহিলা টাইপের বসে আছে। তো সে ওটা দেখা যে এত রাত্রে এইখানে কোনো মানুষ আসার কোনো চান্স নাই, আর বিশেষ করে সেটা মেয়ে বা মহিলা, সেটা তো সম্ভবই না। তো সে এটা বুঝতে পারে এবং সে করে কি যে পিছনে মোড় নেয়, মানে সে এখন ওই রাস্তা ধরে যে যাবে সাইড দিয়ে কাইটা কেটে যাবে, মানে সে চিন্তা করে যে রাস্তার উপর দিয়ে না যে সাইড দিয়ে যাবে, ঘাস পাড়ায় যাবে আর কি, উপরে রাস্তা ছিল। তো সে ওখান দিয়ে যাবে, তো দেখে যে আশপাশে মানে গাছের গুড়ির পাশে একটা তালগাছ ছিল এবং এই পারে মানে এই রাস্তার এই পারে ছিল আরো দুটা তালগাছ। তো মোটমাট ওখানে তীরে তিনটা তালগাছ ছিল। তো সে যখন যাওয়ার চিন্তা করে তখন সে দেখে যে সামনে কালো মানে গোলের মতো, মানে ওই সময় ছিল চাঁদ, চাঁদের আলো ছিল মোটামুটি ভালোই, মানে অতটাও না যে একদম সব ক্লিয়ার দেখা যাবে কিন্তু ছিল মোটামুটি। সে দেখে যে কিছু কালো অভাবের মতো গোল আকৃতির সেটা শূন্যে ভাসতেছে। তো সে এটা দেখে, দেখার পর সে লাইট মারে, লাইট মারার পর দেখে যে এখন কিছু নাই। এখন সে সামনে যায়, সামনে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে সে কিন্তু শুকনো জায়গা ই করে যাচ্ছিল, পাড়ায় যাচ্ছিল। তো সামনে যাওয়ার পর যে ওখানে যে আরেকটা তালগাছ আছে, তিন নাম্বার তালগাছ, মানে ওই তালগাছের পরেই মানে মেন রাস্তাটা আর কি। তো সেখান দিয়ে যাওয়ার পর দেখে যে সে কেমন জানি তার শরীরটা লড়তে পারতেছে না, মানে সে পজ হয়ে গেছে ওই জায়গাটা, লড়তে পারতেছে না। তো হঠাৎ করে দেখে যে তাকে পিছন দিক দিয়ে মনে হচ্ছে যে কেউ তার মানে পেটের দিকটায় কোমরের যে কেউ খুব সুচালো কিছু দিয়ে তার ওই জায়গাটা আঁচুর দিতেছে। তো সেইটা প্রচন্ড ব্যথা অনুভব করে, যে মানে মনে হচ্ছে যে তার দুই পাশ দিয়ে তার নাড়িভুড়ি মানে বের হয়ে যাবে, মানে প্রচুর গভীর ক্ষত, মানে সে না পারতেছে চিল্লাতে, না পারতেছে ই করতেছে, তার পুরোশুল ঘামতেছে, তা ওদিক দিয়ে আঁচড় পড়তেছে। তো বুঝতে পারতেছে যে তার যে রান গড়ায় যে রক্তগুলো, মানে তার যে প্যান্ট, একটা হাফ প্যান্ট যে পড়েছিল মানে থ্রি কোয়ার্টার, সেটা ভিজে গেছে এবং সে বুঝতে পারতেছে যে তার প্রচুর রক্তপাত হইতেছে। তো সে এখন কি করবে, সে দৌড়তেও পারতেছে না, তার পায়ে ক্ষত। এখন সে আল্লাহর নাম নেয় এবং সে বিভিন্ন সুরা পড়ে, তা কিছুক্ষণ সে সুরা পড়ার পর দেখে যে আস্তে আস্তে ওই জিনিসটা মানে ব্যথাটা আর কি কমে আসতেছে। তো তখন সে হঠাৎ করে দেখা যায় তার হাত পা লড়তেছে সে, এবং সে যেই হাত পা লড়াতে পারতেছে সে আর দাঁড়া থাকতে পারে না, সে একদম ওখানে পড়ে যায় এবং পড়া সে ছেঁচাইতে যে রাস্তা উঠে, মানে রাস্তা উঠে ওখানে সামনে কিন্তু মেন রাস্তা। তো সে ওই নদীর পাড়ে যে বালু রাস্তাটা ওটা উঠে, এবং ওঠার পর দেখে যে তার দুনো সাইডে বেশ গভীর ক্ষত হয়েছে এবং ওখান থেকে বেশ ভালো করতে রক্ত বেরোয় এবং তার যে শরীর থেকে অনেকটা রক্ত বেরোচ্ছে, তার দেখা যাচ্ছে সে মাথা ঘুরতেছে। এখন সে এখন কোনোভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারতেছে না, মানে যাওয়া অসম্ভব তার পক্ষে, এটা সে পারবেই না। তো তখন আর কি সে আল্লাহর উপর ছেড়ে দেয় যে আল্লাহ আমি হয়তোবা আজকে এখানে শেষ, মানে তার ধারণা ছিল যে সে এখন মারা যাবে, সে তার বাঁচার কোনো উপায় নেই। তো তখনই হঠাৎ করে ওই দিকটায় যে বাড়ি ছিল, মানে নদীর যে মেন রাস্তা ওদিকে বাড়ি ছিল, তো ওখানকার একজন মুরব্বী সে মনে হয় বাজার থেকে আসতেছিল। তো সে দেখে যে নদীর পাড়ে, যেহেতু চাঁদনি রাত ছিল আর তার হাতে লাইটও ছিল, সে দেখে যে কিছু একটা ওখানে পড়ে আছে, আর হ্যাঁ তার হাতে লাইটটা যে ছিল, মানে ওই যে ভাইয়ের, সে লাইটটা জ্বলতেছিল। তো দেখে যে সে লাইটটা পড়ে আছে জ্বলতেছে এবং সেখানে একজন পড়ে আছে, আরো চাঁদনি রাত। তো সে এটা দেখে সে সামনে আগায় দেখে যে একটা লোক এরকমের সে পড়ে আসছে, তার আশপাশে রক্ত। তো সে এটা দেখা মুরব্বী মানুষ, তো সে বুঝা গেছে যে এর কিছু একটা আক্রমণ করছে। তো তখন আর কি সে তারে এক দৌড়ে সে বাসায় যায় আরো কিছু লোকজন আনে, আনার পর তারে ধরে মুড়ে নিয়ে তারা ওদিকে বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে যাওয়ার পর সে তারে বিভিন্নভাবে মলম টলম লাগানো হয়, মানে তখন যদি তাকে হসপিটালে নেওয়া হয় ওটা অনেক সামনে, সো অত দূর নেওয়া আরো আসলে পসিবল হচ্ছে না। তো তারা আর কি গ্রাম্য পদ্ধতিতে সে রক্তপাত বন্ধ করে, রক্তপাত বন্ধ করার পর তার যে পায়ের ক্ষত ছিল সবকিছু মিলা যে তার শরীরে একটা ভালো পরিমাণ রক্ত গেছে। তো পরবর্তীতে ততক্ষণে তার রক্তপাত বন্ধ হইতে হইতে ফজর আজান দিয়ে দেয়। তো ওই সময় তারা আর কি ভ্যানটাইন ডাকে, ডাইকা নিয়ে তাকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এবং তাকে হসপিটালে নেওয়ার পর সে ততক্ষণে প্রায় মানে তার নাজেহাল অবস্থা, কারণ শরীর থেকে তো অনেক রক্ত আর রক্ত দিতে হবে তার গায়ে। তো রক্ত যে যখন তা হাসপাতালে নেওয়ার পর তাকে রক্ত দেওয়া হয় এবং পর্যাপ্ত চিকিৎসার পর সে আর কি মোটামুটি সুস্থ হয়ে পড়ে। তো তখন সুস্থ হওয়ার পর তখন মানে প্রায় তার আত্মীয়স্বজন জানে এবং সবাই আসে। আসার পর তার একটাই কথা যে তুই যেহেতু এসব আগেই দেখছিলি তো তোর তো জানার কথা এবং তোর গায়ে তো তাবিজ ছিল। তো তখন সে আর কি খেয়াল করে যে হ্যাঁ আমার গায়ে তাবিজ ছিল, তো তাবিজ থাকা সত্ত্বেও তো আমার দূর থেকে দেখা মানে যখন প্রথমবার সে এরকম একটা নৌকায় এরকম একটা জিনের আক্রমণ করছিল তখন আর কি তাকে একজন হুজুর তাবিজ দিছিল এবং বলছিল যে এই তাবিজটার ফলে তুমি সুরক্ষিত থাকবা, তুমি দূর থেকে দেখতে পারো অনেক কিছু কিন্তু কাছে আসতে পারবে না। তো সে যেহেতু গ্রামের ছেলে ছিল আর ওই সময়ের ছেলে সে ছিল অনেক ডানপিটে, তো সে আর কি এবার থামায় নাই। বেশ কিছুদিন ছিল যে মাঝারা অফ রাখছিল কিন্তু পরবর্তীতে সে এভাবে আবার শুরু করে। তো তখনও সে অনেক কিছু দেখছিল কিন্তু তাবিজটার কারণে সে জিনিসগুলো তার কাছে আসতে পারে না, তার ক্ষতি করতে পারে না, দূর থেকে তার ভয় দেখাইছে। এবং যখন আর কি সে বলে যে এরকমের হওয়ার কথা না, তো তখন সে তার ওই যে বাম হাতের ইসে মাসেলের এদিক দিয়া মানে তার এটা ছিল তাবিজটা ছিল, তো সে হাত দেয় দেখে যে সেই তাবিজটা নাই। তো সে তখন আর কি মানে মনে করছে যে হসপিটাল আসছে রক্ত টক্ত দিছে হয়তো বা খুলে টুলে রাখছে। তো তখন সে তার যে দায়িত্বরত নার্স ছিল ওখানে বলে যে আমার এখানে একটা তাবিজ ছিল, ওইটা কই? বলে যে আপনার হাতে তো কোনো তাবিজ ছিল না, আমরা যখন রক্ত দিছি বা আপনার তো গায়ে আমরা যেগুলো ছিল সেগুলো খুলে রাখছি। আর যদি মনে করি রাখি যে তার গলায় একটা চেন টাইপের ছিল নর্মাল চেন, তো সেটা পর্যন্ত তারা খুলে রাখছে, তো হাতে কোনো তাবিজ পায়নি। তখন সে বলে যে আপনি আপনারা পান নাই শিওর? আমি বলে হ্যাঁ আমরা কোনো তাবিজ পাইনি, পাইলে হয়তো বা আপনারে আমি তো বলতাম। তো তখন আর কি সে বুঝতে পারে যে সে যখন হয়তোবা মানে বাড়ি থেকে বের হয়েছে তখনও তার হাতে যেহেতু তাবিজটা ছিল, কারণ সে প্রত্যেকবার বাড়ি থেকে বেরোয় সে তাবিজটা দেখতো যে তার হাতে আছে কিনা, সবকিছু দেখতো মানে ক্লিয়ার করে তখনই সে বের হতো। তো দেখে যে নাই এবং সে ভালোভাবেই বুঝতে পারে যে এই তাবিজটা নাই দেখেই আমার উপরে এই আক্রমণটা হয়েছে। এবং পরবর্তীতে সে সুস্থ হয় এবং বাড়ি নিয়ে আসা হয় তাকে, এবং তখন সেই হুজুর যে হুজুর তাকে এই তাবিজটা দিয়েছিল তাকে ডাকা হয় এবং বলা হয় যে যে এরকম এরকম অবস্থা। এবং তখন হুজুর যখন বলে ব্যাপারটা বুঝতে পারে তখন বলে যে তোমাকে আমি বের হতে মানা করছিলাম কিন্তু যেহেতু তাবিজটা ছিল তোমার কাছে সেহেতু তোমার তারা দূর থেকে ভয় দেখাইছে বা বিভিন্ন জায়গায়, কারণ সে ও বড় নদীর পাড়েও যেত না, মাঝের মধ্যে সে আশেপাশের যে ছোট নদী মানে বড় নদীর পাড়ে যে ছোট নদীগুলো যায় সেখানেও আর কি মাছ ধরতে যাইতো বা পুকুরে যাইতো বা বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে গ্রুপ বেঁধেও যাইতো। তো যেহেতু তার সাহসটা অতিরিক্ত তো তখন তাকে একটু বকাঝকা করে। তো তখন আর কি বুঝতে পারে যে তুমি যখন গেছো ওই কাদা থেকে ওঠা চিন্তা জন্য যখন তুমি অনেক বেশি করেছিলে তখন হয়তো বা তুমি কোনোভাবে ওইটা খুলে তোমার হাত থেকে পড়ে গেছে বা ওই জিন বা বদ জিনটা যে ছিল বা যেটাই শয়তান যেটাই বলি না কেন ওইটা কোনোভাবে তোমাকে ই করে ওই তাবিজটা ওখান থেকে তোমার হাত থেকে খুলে ফেলাইছে বা সরিয়ে ফেলাইছে। তো তখন আর কি হুজুর নতুন করে বলে যে তোমাকে আমি আবার নতুন করে তাবিজ দিচ্ছি এবং এই তাবিজটা কোনোভাবেই তুমি হাতে খুলবে না, আর রাতের বেলা তুমি মাছ ধরাটা অফ করে দিতে হবে, তুমি মাছ ধরো ঠিক আছে কিন্তু দিনের বেলা, রাতের বেলা তোমার ধরাটা অফ। এবং তার ফ্যামিলিও বেশ কঠোরভাবে তাকে ই করে। তো সে এরপর আর সাহস করে না কারণ সে এইবার যতটা আঘাত পাইছে এই দাগটা তার সে যখন বুড়ো হয়ে গেছিল মানে তখনও নাকি আমার খালামণি দেখছিল যে তার গায়ে এই পেটের ওদিক দিয়ে এরকমের দাগ। তো ফাইনালি পরবর্তীতে এভাবে সে সুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে সে আর রাতের বেলা বের হয় না, তবে মাছ ধরাটা তার অফ হয় নাই, সে দিনের বেলা মাছ ধরত এবং পরবর্তীতে সে এরকমের দেখছিল অনেক কিছু দেখছিল কিন্তু পরবর্তীতে সেটা আর তার কাছে আসতে পারে নাই, সে সুস্থ ছিল। তো এই ছিল আমার তৃতীয় ঘটনাটি।
অনেক অনেক ধন্যবাদ সাব্বিরকে। শুনছিলাম সাব্বিরের কাছ থেকে বেশ কিছু ঘটনা, এমন ঘটনাগুলোই প্রত্যেক বৃহস্পতিবার রাতে উঠে আসে ভূত স্টুডিওতে। আপনারা যারা আগামী পর্বে ভূত স্টুডিওতে আসতে চান এবং এরকম ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো লাইভে শেয়ার করতে চান, তাদেরকে বলছি মোবাইলের মেসেজে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। 26969 এটি হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে টেক্সট করলে আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার স্টোরিগুলো যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আপনাকে ইনভাইট করা হবে আগামী এপিসোডে, এবং সেখানে কিন্তু আমরা সবাই শুনবো আপনার অভিজ্ঞতাগুলো। আজকের এই অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে যারা যারা শুনেছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা রেডিওতে শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে যারা ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানটি দেখেছেন তাদের প্রত্যেকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকেই অনুষ্ঠানটি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন যাতে আপনার ফ্রেন্ডরা এই অনুষ্ঠানটি দেখতে পারে, তাদের প্রতি। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করছি ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আরও কিছু নতুন ঘটনা এবং নতুন বন্ধুদের নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলে জাগো FM 94.4 শুনতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।